This track was downloaded from fusionbd.com.
আমি কি শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতে পারি না?
এই রাম করলে কি চার্জ করা যায় নাকি?
কোন দেখি? বলো।
মায়ের কি হয়েছে?
কি হয়েছে ভাইয়া?
ভাবির কি হয়েছে ভাইয়া?
চুপ করো। চুপ করো। তোমরা চুপ করো। এসব তোমরা কি বলছো? একদম চুপ করো। আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু না। কিচ্ছু হয়নি আমার। তোমরা চুপ করো।
এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে। ABC রেডিও FM 89.2 শুরু হয়ে গেছে রহস্যের আয়োজন কুয়াশা, আর সঙ্গে আছি আমি শর্মিন। অনেক প্রতীক্ষিত এই আয়োজন নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক ভাবনা চিন্তা। ফেসবুক খুললেই শুধু কুয়াশার কথা পথে ঘাটে, যেখানে যে সবাই জিজ্ঞেস করে, আপু কুয়াশায় সপ্তাহে দুবার কেন করা যায় না, দুদিন কেন হয় না? কারো কারো আবার আবদার হচ্ছে, আপু প্রতিদিন রাত 2টা থেকে কুয়াশা, একটা সরি 11টা থেকে 2টা পর্যন্ত কুয়াশা কেন করেন না? তো একটা কথা সবাই কি বলছে, একটা এই দেড় ঘন্টা দু ঘন্টার একটি আয়োজনের যে পিছনে যে শ্রম, কি পরিমাণ সময় ব্যয় হয় এবং কতখানি কষ্ট, সেটা কুয়াশা টিমের যারা মেম্বার আছেন তারা বলতে পারবে সবচেয়ে ভালো। তো এই ফাঁকে জানিয়ে রাখি, আমাদের চলছিল কুয়াশার একটি কম্পিটিশন চলছিল স্ক্রিপ্ট রাইটিং এর, আমরা প্রচুর সাড়া পাচ্ছি এবং এখনো পেয়ে যাচ্ছি। অনেকে হয়তো পাঠিয়ে ভাবছেন যে আমারটার কি হলো, একটা ছোট্ট খবর দিই যে যাদেরটা হলো না তাদেরটা আমরা চেষ্টা করব পরবর্তীতে গল্পের আকারে পড়ে দিতে। কিন্তু আমাদের কিছু নিয়ম ছিল, আমরা শুরুতেই বলে দিয়েছিলাম যে কিছু নিয়ম জানিয়ে দিয়েছিলাম যে এই নিয়মের আওতাভুক্ত হতে হবে স্ক্রিপ্ট লেখার ব্যাপার বিষয়টা। তো সেটা যারা করতে পারেননি বা সেটা নিয়মটা যারা রক্ষা করেনি তাদেরটা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেই স্ক্রিপ্টগুলো আমরা সিলেক্ট করতে পারিনি। আর নিয়মটা কি সেটা জানিয়ে দিচ্ছি এখন, সেটা হচ্ছে যে 16 ফন্টে কমপক্ষে 30 পাতা লিখে পাঠাতে হবে, কম্পোজ করে পাঠাতে হবে, কমপক্ষে 30, তার বেশি হলে কোনো ক্ষতি নেই। আর গল্পের বিষয়বস্তু কুয়াশার আপনারা নিয়মিত শোনেন যারা, তারা তো জানেনই কি ধরনের, আর কোন সত্যি ঘটনা থাকলে তার প্রমাণ বা সেটা যে সত্যি ঘটনা সেটা বুঝবো কি করে, সে সম্পর্কে তার প্রমাণ সবকিছু সেটাও আলাদা করে লিখে দিতে হবে। বা যদি নাম আপনি প্রচার করতে না চান সেক্ষেত্রে আমরা নাম অবশ্যই নামগুলো পাল্টে নেব, সেটা কিন্তু মেনশন করতে হবে, আমরা মেনশন করে দিই যেটা একটা সত্যি ঘটনা। আর যদি কোনো বিদেশি গল্প অবলম্বনে হয় সেক্ষেত্রে যে লিখেছেন তার নাম অবশ্যই উল্লেখ করতে হবে, আর নিজের লেখা হলে তো কোনো কথাই নেই। তো আমরা এরকম প্রচুর লেখা পেয়েছি। গত সপ্তাহে আমরা যে কুয়াশার যে মূল কাহিনী সম্প্রচার করেছি সেটা একজন বিজয়ী, প্রথম কুয়াশার স্ক্রিপ্ট রাইটার যে বিজয় হয়েছেন রাইটার হিসেবে, তারটা আমরা প্রচার করেছি। আমরা পরবর্তীতে আরো করবো, কিন্তু তার মানে এই নয়, একদিন প্রশ্ন করেছেন আমাকে যে এই সপ্তাহে কি স্ক্রিপ্ট রাইটার যে যারা বিজয়ী হয়েছেন, তার মানে এই না যে প্রতি সপ্তাহে আমরা শ্রোতাদের স্ক্রিপ্ট প্রচার করব, তা কিন্তু ঠিক নয়। আরো যারা বিজয়ী হতে চান তারা এক্ষুনি লেখা শুরু করে দিন এবং আমাদেরকে লেখা পাঠাতে থাকেন। কথা ছিল যে এই মাসের শেষ অবধি লেখা পাঠাতে হবে, হয়তো সময় আর একটু বাড়তে পারে, আপাতত এই মাস পর্যন্তই চলুক। আজকে আমাদের যেরকম নিয়ম মাফিক শুরু হয় কুয়াশা সেইভাবেই হতে যাচ্ছে। শুরুতে আজকে একজন বিখ্যাত লেখকের গল্প আমরা শুনব, সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শোর গল্প আজকে শুনবো, অনুবাদ করা গল্প। গল্পটির নাম হচ্ছে দ্য ব্র্যান্ড অফ কয়েন, যেটার বাংলা নাম হচ্ছে গন্তব্য। এটা পড়ে শোনাচ্ছে সেতু। তার আগে জানিয়ে দিচ্ছি আমাকে লিখে পাঠাবার ঠিকানা, যেকোনো মোবাইল থেকে 2221। আর এই ফাঁকে জানিয়ে দিই আমাদের কুয়াশায় গল্প পাঠাবার ঠিকানা এবং স্ক্রিপ্ট পাঠাবার ঠিকানা দুটোই এক, কিন্তু ঠিকানাও দুটো। সেটা হচ্ছে প্রথম ইমেল অ্যাড্রেস kuashafm8920@gmail.com, আবার বলছি লিখে নিন kuashafm8920@gmail.com। আর এবিসির ঠিকানা হচ্ছে, মেইল অ্যাড্রেস হচ্ছে ABC রেডিও ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার। আর 2221 এ আমাকে লেখা পাঠানো যেতে পারে। লেখা পাঠানো মানে হচ্ছে এখন SMS অনুষ্ঠান চলাকালীন আপনারা যারা SMS পাঠাতে চান 2221, আর জি শারমিনের ফ্যান পেজ আছে, ABC ফ্যান পেজও আছে, সেখানেও লিখে পাঠাতে পারেন। আর আমার মনে হয় আমরা গল্প শুরু করে দিই। আজকে প্রথম প্রথম গল্প যেটা, জর্জ বার্নার্ড শোর যে গল্পটার কথা বলছিলাম, দ্য ব্র্যান্ড অফ কয়েন, পড়ে শোনাচ্ছে সেতু, আর আমি শারমিন সাথে আছি। গল্পের প্রথম পর্ব এখন শুনবো, দ্বিতীয় পর্ব একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে শুনবো, সঙ্গেই থাকবেন।
চার্চ রোড, রাস্তাটা লন্ডন শহরের উপকণ্ঠে, শহরের ভিড় নেই এখানে, বেশ সুন্দর খোলামেলা জায়গা। আমরা তখন থাকতাম ওই রাস্তায়, বেশ আনন্দেই ছিলাম, কিন্তু তবুও রাস্তাটা আমাদের ছাড়তে হল। দুঃখের সঙ্গেই ছাড়লাম ওই সুন্দর রাস্তাটা, ছাড়তে হল সামনের ওই বিশ্রী বাড়িটার জন্য। আমরা যখন এ পাড়ায় এলাম তখনও বাড়িটা ছিল না, ওখানে জায়গাটা ফাঁকাই পড়েছিল। আমাদের বাড়িখানা চার্চ রোডের একেবারে শেষ মাথায়। আমরা আসবার অনেকদিন পর উল্টো দিকের বিরাট চৌকোনো জায়গায় একটা বাড়ি উঠল। বাড়ির গড়নে কোনো শিল্প সুষমা কিছুই নেই, বাড়িখানা দর্শকের চোখ দুটিকে পীড়িত করে। এক কথায় বাড়িখানা অত্যন্ত কুদর্শন। এত টাকা খরচ করে এমন বিশ্রী বাড়ি কে তৈরি করল? তারপর মিস স্পেন্সার নামে এক ভদ্রমহিলা সে বাড়িতে থাকতে এলেন, তার সঙ্গে এলো কয়েকজন ঝি চাকর। ভদ্রমহিলার সঙ্গে কোনো আপনজন ছিল না, নতুন প্রতিবেশীকে লক্ষ্য করবার অনেক সুযোগ ছিল আমার, সুযোগটাকে কাজেও লাগালাম, অনেক কিছু জানলামও তার সম্বন্ধে। রোজ সকালে ভদ্রমহিলা বাড়ির পাশের একটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতেন। প্রায় এক ঘন্টা ধরে তিনি চার্চ রোডের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন। তার চেহারা লম্বা, দোহারা চেহারা, একটা আভিজাত্যের ছাপ রয়েছে। তার পোশাক পরিচ্ছদ বেশ রুচিপূর্ণ, হাঁটা চলার মধ্যেও ফুটে উঠত আভিজাত্য। রাস্তার পাশে গাছের ছায়ায় যখন তিনি চলতেন তখন আমার দেখতে বেশ ভালো লাগত। নামটুকু ছাড়া ভদ্রমহিলার আর কোনো পরিচয় জানতাম না, তবে তিনি যে অভিজাত পরিবারের সন্তান সে বিষয়ে সন্দেহের অবকাশ ছিল না। ভদ্রমহিলার গাড়িখানাও বেশ দামি, কাজেই তার যে অর্থের অভাব নেই তা বেশ বোঝা যেত। রোজ বিকেলে তিনি গাড়ি করে বেড়াতে বেরোতেন, কিন্তু সকালে পায়ে হেঁটে চলবার সময় কিংবা বিকেলে গাড়ি করে বেরোবার সময় তিনি একাই থাকতেন। তার জীবনটা ছিল নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গ জীবন দেখে আমার সমবেদনা হতো। তার কি কোনো আপনজন নেই? এমন সময় কোনো একদিন ঘটল সেই ঘটনা, যেটা না ঘটলে হয়তো আমার মনোবাসনা এত তাড়াতাড়ি পূর্ণ হতো না। আমাদের পোষা কুকুর কার্লোকে সঙ্গে নিয়ে চার্চ রোডে বেড়াতে বেরিয়েছিলাম, হঠাৎ দূরে মিস স্পেন্সারকে দেখলাম। ভদ্রমহিলা এদিকেই আসছেন। কার্লো এতক্ষণ মহা খুশিতে আমার চারপাশে ছোটাছুটি করছিল, ওর গলা থেকে বেরিয়ে আসছিল আনন্দের ডাক। হঠাৎ কুকুরটার কি যেন হল, ও দাঁত বের করে হিংস্রভাবে ছুটে গেল মিস স্পেন্সারের দিকে। কার্লো ভদ্রমহিলাকে এমন ভাবে ধাক্কা মারল যে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন। আমিও ছুটে গেলাম ওর দিকে। আমার কুকুরটার আচরণের জন্য বারবার ক্ষমা চাইলাম ভদ্রমহিলার কাছে। আমার দিকে তাকিয়ে কোমল গলায় তিনি বললেন, ঠিক আছে, আপনি এত অপ্রস্তুত হচ্ছেন কেন? আমি কিছু মনে করিনি, আর তাছাড়া আমি নিজেও কুকুর ভালোবাসি। কার্লো বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে। আমার পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল কুকুরটা। মিস স্পেন্সার ওকে আদর করবার জন্য হাত বাড়াতেই চাপা গর্জন করে পিছিয়ে গেল কুকুরটা। বেশ বোঝা গেল ও রেগে গিয়েছে। ওর এরকম আচরণের কারণ বুঝতে পারলাম না। আপনার কুকুরটি দেখছি আমাকে মোটেই পছন্দ করতে পারছে না। বিষণ্ন গলায় মিস স্পেন্সার বললেন, ওর এরকম আচরণের অর্থ আমিও বুঝে উঠতে পারছি না। আমরা পরস্পরের প্রতিবেশী, আপনার সঙ্গে ওর এমন আচরণ করা উচিত নয়। প্রতিবেশী? আপনার বাড়ির উল্টো দিকের বাড়িখানায় আমি থাকি, তাই নাকি? এরপর নিজের পরিচয় দিলাম, বললাম দু একদিনের মধ্যেই তার বাড়িতে আমি যেতাম। খুশির হাসিতে ভরে গেল ভদ্রমহিলার মুখ, বললেন, বেশ তো, খুবই আনন্দের কথা। আচ্ছা কালকেই আসুন না কেন? বেশ, ভদ্রমহিলাকে কথা দিয়ে তখনকার মতো বিদায় নিলাম। গেলাম মিস স্পেন্সারের বাড়িতে। ওকে আমার খুব পছন্দ হল, ভদ্রমহিলারও আমাকে ভালো লাগল। এরপর প্রায় তার বাড়ি যেতাম। ভদ্রমহিলা বিদুষী, সুরুচি সম্পন্না, সঙ্গী হিসেবেও তিনি চমৎকার। তার মধ্যে একটা প্রচন্ড আকর্ষণী শক্তি রয়েছে। সোজা কথায় ভদ্রমহিলার প্রতি আমার মনোভাবকে আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না। তবে যারা মিস স্পেন্সারের কাছাকাছি আসতেন, তাদেরকে প্রভাবিত করার ক্ষমতা মিস স্পেন্সারের ছিল, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ভদ্রমহিলার বয়স 40-এর কম, কিন্তু ভদ্রমহিলা সমাজে মিশতে চাইতেন না, বরং এড়িয়েই যেতেন সমাজকে। একমাত্র আমার সঙ্গেই তার কিছুটা ঘনিষ্ঠতা হয়েছিল। আমি অনেকবার মিস স্পেন্সারের বাড়িতে গিয়েছি, কিন্তু উনি আমাদের বাড়িতে খুব একটা আসেননি। আর যদি বা কখনো আমাদের বাড়িতে আসতেন, তাহলে নিজের বাড়ির মতো কখনো স্বস্তি বোধ করতেন না। হয়তো কার্লোর অদ্ভুত অস্বাভাবিক আচরণে উনি এমন করতেন। ওকে দেখলে কুকুরটা যে কেন ওরকম করত তা আমি বুঝতে পারতাম না। উনি আমাদের ঘরে এলেই কার্লো গুটি শুটি মেরে সোফার তলায় ঢুকে পড়ত। মিস স্পেন্সারের বাড়িতে প্রায় যেতাম। তিনি কেবল আমাকে আকৃষ্টই করতেন না, তার সম্পর্কে আমার মনে জেগে উঠেছিল এক অদম্য কৌতূহল। ভদ্রমহিলার চারপাশে যেন একটা রহস্যের আবরণ ছিল। রহস্যটাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আলাপ করবার সময় তিনি কখনো বাবা মা ভাই বোন প্রেমিক বা বন্ধু বান্ধবের প্রসঙ্গ উত্থাপন করতেন না। সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত, রাজনীতি এবং আরো অনেক টুকিটাকি ব্যাপার নিয়ে তিনি আলোচনা করতেন, কিন্তু নিজের অতীত জীবন সম্পর্কে তিনি ছিলেন একেবারেই চুপ। একবার আমি তাকে তার বাবা মা পরিবার সম্পর্কে প্রশ্ন করেছিলাম। আমার প্রশ্ন শুনে মিস স্পেন্সারের মুখে নিষেধের যে ভাব ফুটে উঠেছিল তা দেখে আমি আর তাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করিনি। তার টাকার কোনো অভাব ছিল না। পোশাক পরিচ্ছদ এবং আচরণ দেখে মনে হতো তার প্রচুর টাকা। তার ঝিচাকরেরাও বেশ খানদানি। তার রাঁধুনি আর খাস ঝি ছিল ইংরেজ, খানসামা লুই ছিল ফরাসি। মিস স্পেন্সার যখন গাড়ি করে বেড়াতেন, তখন লুই তার সঙ্গে যেত। মাঝে মাঝে লুই আমার কাছে আসত মিস স্পেন্সারের চিঠি নিয়ে। চিঠিতে তার সঙ্গে বেড়াতে যাবার আমন্ত্রণ থাকত। ফাঁকা হাওয়ায় বেড়াবার লোভে আমি খুশি মনেই সে আমন্ত্রণ গ্রহণ করতাম। একবার এক সপ্তাহে বিশেষ কারণবশত দুবার আমাকে মিস স্পেন্সারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে হল। তিনি হয়তো আমাকে অভদ্র ভাবছেন, এ কথা চিন্তা করে আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। আমার সম্বন্ধে তার মনে যদি কোনো বিরূপ মনোভাব সৃষ্টি হয়ে থাকে, তারও অবসান হবে। গিয়ে দেখলাম ভদ্রমহিলা যেন খুবই বিচলিত। একটা চাপা উত্তেজনায় তিনি যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। কেন তার সাথে দুদিন বেড়াতে যেতে পারেনি তাকে বুঝিয়ে বলতে গেলাম, কিন্তু আমার ব্যাখ্যায় তিনি কান না দিয়ে বললেন, জানেন, আমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছিলেন। বলুন দেখি কে এসেছিলেন, অনুমান করুন। আমি বললাম, সম্ভবত গির্জার যাজক মিস্টার মার্শাল। ঠিক বলেছেন, যাজক মশাই বলেছিলেন যে তার গির্জার এলাকায় পড়ে এমন সব বাড়ির লোকজনের সঙ্গেই তিনি দেখা করতে যান, কিন্তু মনে হয় আমার সঙ্গে আর তিনি দেখা করতে আসবেন না। কেন? একটু আশ্চর্য হয়েই প্রশ্ন করলাম, কারণ আমি পরিষ্কারভাবেই আমার মনের কথা বলেছি। এটা বলতেও ভুলিনি যে ধর্মের ব্যাপারে আমার নিজস্ব একটা মতামত রয়েছে। তাছাড়া আমি কোনোদিন গির্জায়ও যাইনি। যাজক মশাই কি বললেন? আমার বেশ মজাই লাগছিল, মনে পড়ছিল যাজক মশাইয়ের আতঙ্ক ভরা মুখখানা। উনি খুব একটা কিছু বললেন না, তবে মনে হলো অনেক কথাই ভাবলেন। ধর্মের ব্যাপারে প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করা পুরুষ মানুষের পক্ষে বিরাট অপরাধ, আর মেয়েদের এ অপরাধের তো কোনো মার্জনা হতে পারে না। কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আপনি ধর্মায়তনের প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে নন, একটু অবাক হয়েই বললাম। কারণ আমার স্পষ্ট মনে পড়ছে যে একাধিকবার আমি মিসেস স্পেন্সারকে আমাদের এলাকার গির্জায় যেতে দেখেছি, কিন্তু তিনি যদি তা অস্বীকার করেন তবে আমার আর কি বলবার থাকবে? আর এসব ব্যক্তিগত ব্যাপারে আমি কেনই বা বলতে যাব। এরপর যেদিন মিসেস স্পেন্সারের বাড়িতে গেলাম, দেখলাম তিনি বাইবেল পড়ছেন, প্রিয় ইজি চেয়ারখানে গা ঢেলে দিয়েছেন তিনি, তার কোলে খোলা বাইবেল। আমাকে স্বাগত জানালেন মিসেস স্পেন্সার, আমি তার পাশের চেয়ারখানায় বসলাম। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি নিশ্চয়ই বাইবেলের কেইন আর অ্যাবেলের কাহিনী পড়েছেন? এমন ভাবে তিনি প্রশ্নটা করলেন যেন তিনি সদ্য প্রকাশিত কোনো উপন্যাস নিয়ে আলোচনা করতে চাইছেন। আদিম মানব মানবী আদম আর ইভের পুত্র কেইন তার ভাই অ্যাবেলকে হত্যা করে। বাইবেলের এই ঘটনা তো সবারই জানা। হ্যাঁ নিশ্চয়ই পড়েছি, তার প্রশ্নের উত্তরে বললাম। আপনি কি পৃথিবীর প্রথম খুনির মুখে যে কলঙ্কের চিহ্ন ফুটে উঠেছিল তা ভেবেছেন? মাঝে মাঝে ভেবেছি, আমি উত্তর দিলাম। এ বিষয়ে আপনার মত কি? নির্লিপ্ত স্বরে প্রশ্ন করলেও মিসেস স্পেন্সারের কালো চোখের দৃষ্টিতে কেমন যেন এক অতলান্ত গভীরতা। আমাদের জ্ঞান এতই সীমিত যে এ ব্যাপারে অনুমান ছাড়া আর কিছুই করা আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিকই বলেছেন, অনুমানের ফলে আসতে পারে কৌতূহল। হ্যাঁ ব্যাপারটা খুবই কৌতূহলজনক। একটু থেমে মিসেস স্পেন্সার বললেন, যেমন ধরুন ওই কলঙ্ক চিহ্ন, তা কি সবসময়ই থাকত নাকি বিশেষ বিশেষ পরিবেশে অথবা অবস্থায় চিহ্নগুলি ফুটে উঠত? বলতে পারব না, এ সম্পর্কে আমি কোনোদিন ভাবিনি। সত্যি কথা বলতে কি, এ ধরনের চিন্তাভাবনা আমার কাছে একেবারেই নতুন। কলঙ্ক চিহ্ন সবসময় থাকুক কি না থাকুক, কেইনের তাতে কি? মিস স্পেন্সারের কণ্ঠে শোনা গেল বিষণ্ন সুর। কেইন নিজে তো জানত কি প্রচন্ড অন্যায় সে করেছে, কৃতকর্মের জন্য অনুতাপে ভরে গিয়েছিল তার মন। পাপের ক্ষমার জন্য সে আকুল ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। উফ কি দুর্ভাগ্য, কি শাস্তি! দারুণ মানসিক যন্ত্রণায় হাত কচলাতে লাগলেন মিস স্পেন্সার। কিন্তু কেইন মহাপাপ করেছিল, সে তার আপন ভাইকে হত্যা করেছিল। যে মহাপাপ সে করেছিল সেজন্য ওরকম শাস্তি ছিল তার প্রাপ্য। ঈশ্বর তাকে ঠিক শাস্তি দিয়েছেন। কেইনের উপর আমার কোনো সহানুভূতি নেই। ওরকম কথা বলবেন না, যন্ত্রণা কাতর কণ্ঠে মিস স্পেন্সার বললেন। ওর কথাগুলো আর্তনাদের মতো শোনাল। তার চোখের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরটা শিউরে উঠল। আমার মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল। কি দেখলাম তার চোখে জানি না, আমি গুছিয়েও বলতে পারব না। মিস স্পেন্সার দেখলেন আমার ভাবান্তর। মুহূর্তের মধ্যে আবারও ফিরে এলো তার আগেকার শান্ত ভাব। একটা মুখোশ যেন খুলে পড়েছিল ক্ষণিকের জন্য। ওই দিনের মতো বিদায় নিলাম তার বাড়ি থেকে। কয়েকদিন পরে তার কাছ থেকে চিঠি নিয়ে খানসামা লুই আমার কাছে এলো। মিস স্পেন্সার জানতে চেয়েছেন সেদিন আমি তার সঙ্গে গাড়ি করে বেড়াতে যেতে পারবো কিনা। লুইয়ের মারফত জানালাম বেড়াতে যেতে আমার কোনো অসুবিধা নেই। তৈরি হয়েছিলাম, গাড়িটা আসতেই বেরিয়ে পড়লাম। ঘন্টা দুই ঘুরলাম আমরা, তারপর ফিরবার পালা। বড় রাস্তা ধরে আমরা ফিরছিলাম। বাড়ি এখনো বেশ দূরে। একটা টুপির দোকানের সামনে এসে পড়েছি আমরা। এ দোকানে নানা ধরনের মেয়েদের টুপি পাওয়া যায়। দোকানটার পাশে একটা ফটো তোলবার স্টুডিও। মিস স্পেন্সার গাড়ি থামাবার নির্দেশ দিলেন। গাড়িটা থামলো টুপির দোকানের সামনে। ভাবলাম ভদ্রমহিলা হয়তো টুপি কিনবেন, এখানে নয়, স্টুডিওর সামনে চলো ফটো তুলব। অস্বাভাবিক দৃঢ় কণ্ঠে মিসেস স্পেন্সার বললেন, গাড়ি থামলো স্টুডিওর সামনে। খানশ্যামার লই নামলো দরজা খুলবার জন্য, কিন্তু দরজা না খুলে হাতলে হাত রেখে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে অবাক হলাম। ম্যাডাম, লুই বলল, আর ওই একটা শব্দের মধ্যেই যেন ঝরে পড়ল একরাশ মিনতি। তার চোখে মুখে ফুটে উঠল নিষেধের রেখা। মিসেস স্পেন্সারের চোখ দুটি যেন বিদ্যুতের মতো ঝলসে উঠল। তিনি হুকুম দিলেন, দরজা খোলো। সেই শীতল অথচ দৃঢ় কণ্ঠের আদেশ অমান্য করা অসম্ভব। গাড়ি থেকে নেমে পড়লাম। শুনতে পেলাম লুইয়ের দীর্ঘ নিঃশ্বাস। সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। মনে হলো সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু সে কথা বলবার সাহস ওর নেই। স্মিথের স্টুডিওর সামনে গাড়ি থেমেছে। আমাদের এ শহরতলিতে ভালো ফটোগ্রাফার হিসেবে স্মিথের খুব নাম ডাক। আমাদের ঢুকতে দেখে কাউন্টার থেকে একটি অল্প বয়সী মেয়ে আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, ছবি তুলবেন? হ্যাঁ, মিস স্পেন্সার বললেন। আপনাদের কি আসবার কথা ছিল? হ্যাঁ, দুটোর সময় আসবার কথা ছিল, মিস স্পেন্সার তার নাম বললেন। আসুন, আপনারা ভেতরে আসুন। মেয়েটি আমাদের নিয়ে গেল ভিতরের একখানা ঘরে, ছবি তুলবার জায়গায়। একটু পরেই স্মিথ বেরিয়ে এলো ড্রাগ চেম্বার থেকে। স্মিথ আমার পূর্ব পরিচিত, তাই তার সাথে কথা বলছিলাম। আমার কথা শেষ হতে না হতেই মিস স্পেন্সার আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন। তার দিকে তাকিয়ে ফটোগ্রাফার স্মিথ চমকে উঠলেন। হ্যাঁ, চমকাবারই কথা, ভদ্র মহিলার মুখে অদ্ভুত পরিবর্তন। মাত্র 10 মিনিট আগে আমি কি এই মহিলার সাথে গল্প করছিলাম? তার চোখ দুটো বসে গিয়েছে, মুখখানায় যেন এক বিন্দু রক্ত নেই। তার সুন্দর গোল মুখখানা কেমন যেন লম্বাটে হয়ে গিয়েছে। তার মুখে ফুটে উঠেছে অসহনীয় যন্ত্রণার ছাপ। ভদ্রমহিলা অমানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। তাড়াতাড়ি একটু জল আনুন কেউ। জলের প্রয়োজন নেই, তিনি অদ্ভুত গলায় বললেন। তারপর বসে স্মিথকে ইঙ্গিত করলেন ছবি তুলবার জন্য। স্মিথ তাড়াতাড়ি কালো পর্দা ঘেরা কোনায় গিয়ে ঢুকল। পরে আমার মনে হয়েছিল যে স্মিথ তার বসার ভঙ্গি ঠিক করে দেয়নি, এমনকি এ বিষয়ে কোনো কথাও বলেনি। এমন ছবি তুলে কি হবে, কি দরকার? মিস স্পেন্সারের পাশে বসে তাকে বললাম, আপনি অসুস্থ, এখন আপনার শরীরের অবস্থা ফটো তুলবার মতো নয়, আপনার আসল চেহারা ছবিতে উঠবে না, দেখে মনে হবে মৃত মানুষের ছবি। তার গলা চিরে বেরিয়ে এলো এক অসহনীয় দুঃসহ যন্ত্রণা। পৃথিবীর সমস্ত আর্তনাদ যেন ধরা পড়ল ওই তীব্র তীক্ষ্ণ আর্তনাদের মধ্যে। তার ডান হাতখানা চেপে ধরল চেয়ারের হাতল। মিস স্পেন্সারের কপালে ফুটে উঠল বড় বড় ঘামের ফোঁটা। একটা প্রচন্ড ভয় যেন আচ্ছন্ন করে ফেলতে চাইছে তাকে। আসুন, চলে আসুন আপনি। ভদ্রমহিলাকে চেয়ার থেকে টেনে তুলবার চেষ্টা করতে করতে আমি চিৎকার করে উঠলাম। মিস স্পেন্সার বাধা দিলেন। ভাঙা গলায় ফ্যাস ফ্যাস করে তিনি বললেন, আমি জানব, আমাকে জানতেই হবে, আপনি আমার কাছে থাকুন, কাছে থাকুন আমার, আমাকে একটু সাহায্য করুন। মিস স্পেন্সারের পাশে বসলাম। নিজের মুখ ঢেকে ফেললাম দু হাত দিয়ে। ভদ্রমহিলার মুখের দিকে তাকাবার সাহস আমি হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল একটা বিয়োগান্তক নাটকে আমি যেন কোনো ভূমিকায় অবতীর্ণ হয়েছি। কিসের জন্য ভয় তা না জানায় আমার ভয় যেন ক্রমেই বেড়ে যাচ্ছিল। হঠাৎ স্মিথের কণ্ঠস্বরে চমকে উঠলাম। স্মিথ বলছে, খুবই দুঃখিত ম্যাডাম, আপনার ফটো তোলা আমার পক্ষে অসম্ভব। একটাও কথা বললেন না মিস স্পেন্সার। চেয়ার থেকে উঠে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মুখে নিদারুণ হতাশার ছাপ। ভদ্রমহিলাকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল। বাড়ি ফিরে আমি সব ব্যাপারগুলো ভাবতে লাগলাম। আমার পরিবারের অন্য সবার সাথেও আলাপ করলাম। আমি সবার সাথে আলাপ করছি এমন সময় পরিচারিকা এসে বলল, ফটোগ্রাফার মিস্টার স্মিথ এসেছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমি বললাম, ওকে এখানে নিয়ে এসো। আমার ভাই বলল, এই যে মিস্টার স্মিথ, আপনার স্টুডিওতে আজকে নাকি কি সব রহস্যময় অদ্ভুত ব্যাপার ঘটেছে। হোক তো একেবারেই ঘাবড়ে গিয়েছিল, তাতে অবাক হবেন না, কারণ আমি নিজেও ঘাবড়ে গিয়েছি। আর মিস্টার হোপের সঙ্গে যে মহিলা আজ আমার স্টুডিওতে এসেছিলেন, তার সম্বন্ধে কিছুই জানি না আমি। ভদ্রমহিলা যদি মিস্টার হোপের বান্ধবী হন, তবে একটা কথা বলতে আমি বাধ্য হব। ভদ্রমহিলা ঠিক স্বাভাবিক নন, কোনো একটা অবিশ্বাস্য অদ্ভুত ব্যাপার জড়িয়ে আছে ওর জীবনের সাথে। হয়তো ব্যাপারটা অলৌকিক। আপনার এরকম ধারণার কারণ? ভদ্রমহিলার ছবি তোলা সম্ভব নয়, শুধু এ কারণেই আপনার এমন ধারণা হল? অবজ্ঞার সুরেই আমি জানতে চাইলাম। না, শুধু আজকের ব্যাপারে নয়, মিসেস স্পেন্সারকে আমি আগেও দেখেছি। 5 বছর আগে আমি এক বিখ্যাত কোম্পানির ফটোগ্রাফার ছিলাম। উনি ফটো তুলবার জন্য সেখানে গিয়েছিলেন। অনেক চেষ্টা করেও আমি তার ফটো তুলতে পারিনি। ভদ্রমহিলার ছবি তোলা যে অসম্ভব, সে কথা আমি ওকে জানিয়েও দিয়েছিলাম। অসম্ভব কেন? আমার ভাই প্রশ্ন করলেন। কারণ প্রত্যেকটা নেগেটিভ অসংখ্য দাগে ভরা। ভদ্রমহিলা জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন, কাজেই তার মুখটা আমি প্রথমে দেখতে পাইনি। কিন্তু উনি যখন ঘুরে আমার দিকে তাকালেন, তখন দেখলাম একখানা শঙ্কা বিহ্বল মুখ। দেখেই চিনতে পারলাম। আমি ফটো তুলবার জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা করলাম। কেন, কি হল? আমি প্রশ্ন করলাম। ফল সেই একই রকম, তবুও আপনাদের দেখানোর জন্য আমি 2 কপি নেগেটিভ প্রিন্ট করেছি। ফল কি হয়েছে দেখুন। মিস্টার হোপ, আপনি আগে দেখুন। ব্যাগের ভেতর থেকে 2খানা ছবি বের করে সে আমার দিকে এগিয়ে দিল। ফটো দেখে আমার মুখের চেহারা মুহূর্তের মধ্যে বদলে গেল। প্রচন্ড কৌতূহল আর উৎকণ্ঠায় আমি যেন ফেটে পড়ছিলাম। হায়, এ কি দৃশ্য দেখলাম আমি! দারুণ আতঙ্কে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো থরথর করে। সমস্ত ছবি দাগে ভরে গিয়েছিল, প্রতিটি দাগে একটি করে মুখের ছাপ। কোনো ভুল নেই, পরিষ্কার মুখের ছাপ, আর সে মুখের ছাপ মৃত মানুষের। দারুণ আতঙ্কে শিউরে উঠলাম। আমার চারপাশ দুলে উঠল। আমার চারপাশে শুধুই অন্ধকার। চারপাশ থেকে অন্ধকারের মহাসমুদ্র যেন আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে। আর কিছুই মনে নেই আমার।
বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম জর্জ বার্নার্ড শোর লেখা একটি গল্পের গল্প, যেটা পড়ে শোনাচ্ছিল সেতু অনুবাদটি। গল্পটির নাম হচ্ছে দ্য ব্র্যান্ড অফ কয়েন। আর আমি জানি না, অনেকেরই অ্যাডভান্স লিখে পারে যে খুব ভয় লাগছে, খুব ভালো লেগেছে। তো বেশ কিছু SMS এসে গেছে 2221-এ। আমি পড়ছি SMS। জেরিন লিখেছে মহেশখালী থেকে, লিখেছে, শারমিন আপু কেমন আছেন, আমি কুয়াশার একজন নিয়মিত দর্শক। লিখেছে দর্শক হবে না, শ্রোতা। অবশ্য আমার মনে হয় কুয়াশা এমন ভাবে আমরা প্রেজেন্ট করি যে চোখ বন্ধ করে দেখা যায়। আমি কুয়াশাকে খুব লাইক করি। অনেক ধন্যবাদ জেরিন। আর স্পেস কুয়াশা কেন লিখেছে বুঝতে পারিনি। আমি বলছিলাম ABC লিখে স্পেস দিতে। ফার্স্ট গল্পটা ভালো ছিল আপু, অনেক ধন্যবাদ আপু। আমিও আমার বন্ধু মিলে বন্ধুর নাম হচ্ছে সীমা, শুনছি, মিস করেছি মূল কুয়াশাকে। না, মূল কুয়াশা এখনো মিস করে, প্রথম অংশটুকু মিস করেছ, যদি পুরোটা না শুনে থাকো। আর তুমি লিখে পাঠিয়েছো 23-24, মানে 11-39-এ। খুব একটা বোধহয় বেশি মিস করোনি। ফাহমিদাবাড়ি ঢাকা থেকে লিখেছেন, ফেমাস রাইটারদের লেখাগুলো শোনার মজাই আলাদা। আচ্ছা, আপনাদের মেইন স্টোরিগুলো ফেমাস রাইটারদের লেখার ছায়া অবলম্বনেও হতে পারে। হ্যাঁ, আমরা করেছি, আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা করেছিলাম, ব্যোমকেশ বক্সীর গল্প নিয়ে আমরা শুরুর দিকে করেছিলাম বেশ কয়েকটা, তিনটা এপিসোড করেছি আমরা, পরবর্তীতে করবার ইচ্ছা আছে, দেখা যাক। সেক্ষেত্রে আপনাদের সাহায্য কামনা করতে পারি আমরা, আপনারাও স্ক্রিপ্ট লিখে পাঠাতে পারেন, যদি চমৎকার সুন্দর স্ক্রিপ্ট লিখে পাঠান অবশ্যই আমরা সম্প্রচার করব। বাঁধন ঢাকা থেকে লিখেছে, মুন্নাকে হাই বলো আপু, ওর ভয় লাগছে। হাই মুন্না, আপু আমি আর আলামিন ভূতকে নয় আপনাকে ভয় পাই। আচ্ছা, আমাকে ভয় পাওয়ার কোন কারণ নেই। রাজারবাগ থেকে মুনিয়া লিখেছে, আপু আমি একটা স্ক্রিপ্ট লিখে পাঠাতে চাই, কি করব প্লিজ একটু বলে দাও। স্ক্রিপ্ট লিখে পাঠাতে হবে, ঠিকানা তো দিয়েই দিয়েছি, আর আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে পাঠাতে পারো, কুয়াশা FM8920@gmail.com, আর এবিসির ঠিকানা আছে, সেখানেও পাঠাতে পারো, এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানা। তো ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নেব, অর্থাৎ এবিসি রাত ১২টার খবর শুনবো এখন, তারপর আবারও ফিরে আসছি, তারপরে শুনবো কুয়াশার মূল কাহিনী, আজকের কুয়াশার মূল কাহিনী সেটা শুনবো। এই ফাঁকে আমাকে লিখতে পারো যে কোনো মোবাইল থেকে 2221, কুয়াশা চলছে এবিসি রেডিও FM 89.2, সঙ্গে আছি আমি শর্মিন, সঙ্গেই থাকো। বন্ধুরা, স্বাগত আরেকবার কুয়াশাতে, এবং সঙ্গে আছি শর্মিন, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। সময় হয়ে গেছে আমাদের মূল গল্প প্রচার করবার, কিন্তু তার আগে একটু কথা আছে, সেটা হচ্ছে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, সেগুলো একটু পড়ব, কিন্তু আচ্ছা পড়ে নেই, তারপর আজকের গল্পের কাহিনীর কথাটা বলি। এই মুহূর্তে যার লেখা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে আজিজ, লিখেছে প্রথম এসএমএস, আপু তোমাদের প্রতিদিনের রুটিনটা কাইন্ডলি জানাবে, জানালে তোমাদের সবার জন্য, আচ্ছা একটু ভালোবাসা জানিয়েছে। প্রতিদিনের রুটিন এখন জানাবার সময় নেই, কারণ গল্প শুরু করতে হবে, সরি। আমার প্রতিদিন রুটিন মানে কি, রেডিওর কি একটু ব্যক্তিগত জীবন, সকালবেলা ঘুম থেকে উঠি, নাস্তা খাই, তারপরে অফিসে আসি, শো থাকলে শো করি, তারপর আবার খাই, তারপরে চা খাই, তারপরে সবার সঙ্গে কথা বলি, কাজ করি, তারপর বাড়ি চলে যাই, আবার খাই, ঘুমোতে যাই, দাওয়াত থাকলে দাওয়াতে চলে যাই, বাইরে যাওয়ার থাকলে বাইরে যাই, শপিং এ যাই, মুভি দেখি, বই পড়ি, কাজ থাকলে কাজ করি। এটা তো তোমার আপনাদের ডেইলি রুটিন যেরকম, আমাদেরটাও আলাদা কিছু নয়। মাসুম লিখেছে, আপু আমি আপনাদের একজন নতুন শ্রোতা, কুয়াশার প্রথম দিকটা কিন্তু ভালো লেগেছে, মানে প্রথম পর্বটা, যেহেতু নতুন শ্রোতা বা প্রথম অংশটা বা প্রথম আওয়াজটা, সেটা সঠিকভাবে না লিখলে পুরো মানেটা পাল্টে যায়, পুরোটা শুনুন আরো ভালো লাগবে। হ্যালো শামিন আপু, আজকের গল্প অনেক মজার ও ভয়ঙ্কর, ভোলামন, অনেক ধন্যবাদ ভোলামন, আই লাভ ইউ কুয়াশা, আপু তুমি কেমন আছো, আমাকে খুব ভালো লাগছে, আমার তোমার খুব ভালো লাগছে, সেটা লিখেছে, অনেক ধন্যবাদ তোমাকে। মাসুম লিখেছে, আপু আমি আপনাদের নতুন একজন শ্রোতা, কুয়াশার প্রথম ওঝের পড়েছে একবার। হ্যালো শর্মিন আপু, আমি সোহেল রানা বনানী থেকে, কুয়াশা খুব ভালো, আমি আজ নতুন শুনছি, অনেক নতুন শ্রোতা আজকে যোগদান করেছে, অনেক ধন্যবাদ আপনাকে। মাহিয়া রুনা লিখেছে, আপু আমার তোমাকে বেশি ভালো লাগে, তো আপু তোমার আপু আমার ভাবি আমাকে ডিস্টার্ব করে থাকে, তুমি কিছু বলো, আই লাভ ইউ আপু। আচ্ছা এখন আর ডিস্টার্ব করবেন না, আপনিও শুনুন, মাহিয়াকেও শুনতে দিন, আজকের কুয়াশার পর্ব খুবই চমৎকার, খুব মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা কুয়াশা ভালো লেগেছে, ফখরুল প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং থেকে লিখে পাঠিয়েছেন। সাকিব লিখেছে, ক্যান্টনমেন্ট থেকে, আপু যাওয়ার সময় তুমি হোক গানটা প্লিজ প্লে করে যাবেন, কুয়াশা আমার খুব ভালো লাগে, দেখা যাবে। কবির লিখেছেন, ইপিজেড রোড থেকে, সিদ্ধিরগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থেকে লিখেছে, একমাত্র মরুভূমিতে থাকলে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ হয়, কারণ বালিও তাপ তরঙ্গের মধ্যে পথ খুঁজে নিতে হয়। আমি কিছুই বুঝলাম না এই কথাটা হঠাৎ করে এখন লিখে পাঠাবার কি হলো। ব্যাড বয়স লিখেছে, কে যেন কজন শুনছে কি জানি, আপনার লেখাটা ঠিক বুঝতে পারিনি। হাট হাজারি থেকে লিখেছে, আভির আপু বাইরে জ্যোৎস্না দেখে আপনার কুয়াশা শুনছি, তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ, তার কিছুক্ষণ ম্যাম লিখেছে উত্তরা থেকে, আমি কুয়াশা নিয়মিত শ্রোতা কিন্তু SMS করা হয় না। আই লাভ কুয়াশা এন্ড প্রেমরোগ। অনেক ধন্যবাদ আপনাকে। জুনায়েদ খান লিখেছেন যাত্রাবাড়ি থেকে, আপু আমি চাঁদনীকে লাভ করি। আচ্ছা, এগুলো তো মানে অবান্তর কথা, অবান্তর SMS। শারমিন আপু কেমন আছো? আমি ক্লাস 9 পড়ি, আমি ভয়ের কাহিনী শুনতে লাইক করি, আমি কুয়াশা এবং ABC নিয়মিত শ্রোতা কিন্তু আজ নতুন SMS করলাম। সুনির্মল চাকমা কাপ্তাই থেকে, স্বাগত ABC রেডিওতে। কুয়াশা ভালো লেগেছে, অনেকে লিখেছেন। আমি শহীদ যাত্রাবাড়ি থেকে, শারমিন আপু তুমি ভালো আছো আশা করি, আজকে কুয়াশা অসম হবে, অবশ্যই হবে। ইব্রাহিমপুর থেকে লিখেছেন একজন, নাম পাঠাইনি, প্রথম গল্পটা খুব ভালো হয়েছে। মাহফুজুর রহমান চিটাগাং থেকে লিখছে, আপু 17 তারিখ আমার SSC রেজাল্ট দেবে, সবাইকে বলবেন দোয়া করতে, আপনিও দোয়া করবেন, অল দ্য বেস্ট, অবশ্যই তোমার রেজাল্ট খুব ভালো হবে। সুমন আমার মামুন লিখেছেন, আমরা কুয়াশা শুনছি বে অফ বেঙ্গলের মাঝখান থেকে, চমৎকার, সো মাচ ডার্ক হিয়ার, আমরা নতুন ফ্যান, অনেক ধন্যবাদ। এবং আমি খুব শিহরিত হচ্ছি, খুবই অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে আপনারা দুজন, কেন সেটা লিখেননি। যাই হোক, আরো যারা সঙ্গে আছেন কুয়াশার সঙ্গেই থাকবেন। চলে যাচ্ছি আজকের কাহিনীতে, মূল কাহিনীতে। আজকের আমাদের কাহিনীটি লিখেছেন, গল্পটি যার তিনি করেছেন, নাট্যরূপ দিয়েছেন তিনি, তার নাম হচ্ছে শেগুফতা আবিদ শাড়ি, এবং এই গল্পের যে নাট্যাংশ তিনি পরিচালনা করেছেন, বাদ বাকি সবার নাম গল্পের শেষে বলা হবে। যাই হোক, তখন সবাইকে ধন্যবাদ দেওয়া যাবে। কিন্তু শুরুতেই বলে রাখছি যে আজকের গল্পটা একদম অন্যরকম, একটু অমনোযোগী হবে না, সঙ্গেই থাকবেন। লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, যেকোনো মোবাইল থেকে 2221। মানুষের সাথে মানুষের সম্পর্কটাই এমন, এই আত্মকেন্দ্রিকতার যুগেও একজন মানুষ আরেকজনের কাছে কোনো না কোনোভাবে দায়বদ্ধ, বিশেষত আপনজনের কাছে। খুব কাছের কোনো মানুষের ভালো লাগা মন্দ লাগা, তার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, প্রত্যেকের জীবনেই খুব গুরুত্বপূর্ণ। সবাই চায় তার কাছের মানুষটি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। প্রিয়জনের ভালোর জন্য, সুস্থতার জন্য তার কাছের মানুষটি যে কোনো কিছু করতে পারে। বর্তমান পৃথিবীর এই যান্ত্রিকতাও মানুষের মন থেকে এই মহামূল্যবান অনুভূতিটিকে মুছে ফেলতে পারেনি। কেবল আপনজনই নয়, এখনো এমন অনেক মানুষই আছেন যারা তাদের আশেপাশের সব মানুষের সাথে জড়িয়ে যায় মানবিকতার বন্ধনে। কখনো আপনজনের স্বার্থে, কখনো বা মানবিকতার খাতিরে যেসব মানুষ নিজেদের জীবনে দুঃসহ যন্ত্রণা বয়ে নিয়ে বেড়ায় মুখে হাসি ফুটিয়ে, তাদেরই একজনের গল্প শুনবো আজ।
বাবা 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 বাবা, মায়ের কি হয়েছে বাবা? বাবা ও বাবা, মায়ের কি হয়েছে বলো না বাবা, মা এরকম করছে কেন? বাবা বাবা ও বাবা,
ডাক্তার কি বলেছে রাজীব? আমার কাছে লুকিও না, আমাকে খুলে বলো বাবা, আমি একটু চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা, বলো বলো কিছু তো বলো রাজীব, আমার মেয়েটা কি আর কখনোই ভালো হবে না, আর কি কখনোই ভালো হবে না আমার মেয়েটা।
ভাইয়া ভাবি কেমন কেমন জানি করে, এরাম করলে কি কাজ করা যায় নাহি, কন দেহি। ভাবির কি হইছে ভাইয়া? এরাম হইলে কিন্তু আমি আর কাজ করতে পারুম না, ভাবির শরীর ভালো হইলে পারে আমারে খবর দিয়ে। আচ্ছা ভাইয়া, ভাবি কি আর ভালো হইব না?
রাজীব ভাই, মাহি নাকি খুব অসুস্থ, কি হয়েছে ওর, খুব সিরিয়াস কিছু কি? ও নাকি শুনলাম অফিসেও যাচ্ছে না। রাজীব ভাই আমাদের সাথে অন্তত শেয়ার করেন, আমরা সবাই মিলে সর্ট আউট করার চেষ্টা করি। ও তো আমাদেরও ফ্রেন্ড নাকি, আমাদের কাছে কিসের লজ্জা? রাজীব ভাই প্লিজ, আমরা ওকে নিয়ে খুব চিন্তিত। অন্তত আমাকে বলুন যে ওর কি হয়েছে। ও কি আর ঠিক হবে না? ও ভাজবে তো রাজীব ভাই, ও ভাজবে তো। রাজীব ভাই
আমি একটু চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা।
বাবা কি হয়েছে? কি হয়েছে বাবা?
বলো বাবা, বলো।
ও ভাইয়া কি মারা
গেল?
কেমন কেমন জানি
বাবা, মেয়েটা কি
হচ্ছে?
কখনোই ভালো হবে না
বাবা, কোন দেখি করার চেষ্টা
করি কি কখনোই ভালো হবে না।
তোমরা চুপ করো, তোমরা চুপ করো, তোমরা সব কি বলছো? আমার আমার কিচ্ছু হয়নি, প্লিজ তোমরা চুপ করো, চুপ করো। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি।
এটা তো রাজীব সাহেবের বাসা, তাই না? তা উনি কি বাড়িতে আছেন?
রাজীবকে আপনাদের কি দরকার? ও তো খুব ভালো মানুষ, ওকে দিয়ে আপনাদের কি কাজ?
তা সব কথা কি দরজায় দাঁড়িয়ে বলা যায়? আমরা তো ভিতরে গিয়েও কথা বলতে পারি, তাই না?
আসুন।
এ বাড়িতে আর কে কে থাকেন?
আমি, আমার হাজবেন্ড রাজীব, আর আমার মেয়ে অথর। এবার আপনারা কি চান সেটা একটু পরিষ্কার করে বলেন তো।
আরে বলছি বলছি, এত অধৈর্য হবেন না প্লিজ। তো আপনার স্বামী আর মেয়েকে তো দেখছি না, ওনারা কোথায়? ওনারা কি বাড়িতে নেই?
দেখতেই তো পাচ্ছেন যে বাসায় কেউ নেই, তাহলে এরকম প্রশ্ন কেন করছেন? কি জন্য এসেছেন এবার বলবেন? আপনার আসল উদ্দেশ্যটা কি বলুন তো। আপনারা কি আমাকে
দেখুন, আপনি অকারণে উত্তেজিত হয়ে পড়ছেন। আপনি আমাদেরকে ঠিক করে বলুন, আপনার স্বামী আর আপনার মেয়ে কোথায় বলুন।
অথৈকে রাজীব আমার বাবার কাছে রাখতে গেছে, চলে আসবে। রাজীব বলে গেছে আমাকে, ও খুব তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে, চলে আসবে, চলে আসবে। কিন্তু আপনাদের কি দরকার সেটা বলছেন না কেন?
তার আগে আপনার বাবার ঠিকানার মোবাইল নাম্বারটা আমাকে দেন।
মাহিন বাসার জিনিসপত্র তন্ন তন্ন করে খুঁজতে থাকে, তারপর অনেক খুঁজে সে একটা নীল রঙের ডায়েরি বের করে। তারপর উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে অফিসারের কাছে এসে অফিসারকে বলে,
এই যে এটার মধ্যে সবার ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু আছে। এবার আপনারা বলেন কি হয়েছে।
আমরা ঢাকা গাজীপুর মহাসড়কে একটা ঝোপের আড়ালে আপনার মেয়ে অথরের লাশ উদ্ধার করেছি।
ডায়েরিটা নিয়ে পুলিশ অফিসার তার দল বল নিয়ে চলে যায়। মাহিন নিস্তেজ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীর পায়ে মাহিন অথৈর ঘরে গিয়ে ঢুকে। উফ, কি অবস্থা করে রেখেছে মেয়েটা ঘরে! সব বই খাতা লন্ড ভন্ড, কাপড় চোপড় এদিকে সেদিকে ছড়ানো। মেয়েটা যে কবে বড় হবে! মাহিন খুব মনোযোগ দিয়ে পরি পাটি করে অথৈর কাপড়গুলো গুছাল, কাবার্ড খুলে ভাঁজ করা কাপড়গুলো যথাস্থানে রাখল, তারপর টেবিলের কাছে এসে বইগুলোকে আলাদাভাবে গুছিয়ে রাখল, খাতা ডায়েরিগুলোও রাখল গুছিয়ে। তারপর বিছানা টান টান করে বালিশগুলোকে ফুলিয়ে দিল মাহিন। নরম ফোলা ফোলা বালিশ অথৈর খুব পছন্দ, পাতলা বালিশে অথৈর ঘুমই আসে না। কিন্তু কার জন্য ঘর সাজাচ্ছে মাহিন? কাবার্ডের গোছানো কাপড়গুলো কি অথৈ আর কোনোদিন এলোমেলো করবে? ক্রেয়নগুলো ছড়িয়ে বসে ড্রয়িং খাতায় আর কে আঁকবে শহীদ মিনার, পালতোলা নৌকো, গ্রামীণ দৃশ্য, বাবা মার অথৈর ছবি? ওই পড়ার টেবিলে রাজীব কাকে জোর করে ধরে পড়াতে বসাবে? আর মাহিন কি বুঝতে পারছে না কিছুই যে ওর অথৈ আর ওর কাছে
কখনোই ফিরে আসবে না। এমন অদ্ভুত আচরণ কেন করছে মাহি? কি হয়েছে মাহিনের? আর রাজীবেরই বা কি হয়েছে? ও এখন কোথায়? রাজীব কি জানে যে ওর অথই আর? আচ্ছা কি হয়েছে ওদের দুজনের? ভালোই তো ছিল সবকিছু, ভালো বলতে খুবই ভালো। ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে রাজীব আর মাহিনের বেশ গোছানোর পরিচ্ছন্ন সম্পর্ক, দুজনেই বেশ ভদ্র শিক্ষিত পরিবারের মার্জিত সন্তান, লেখাপড়া শেষে দুজনেই ভালো চাকরিও পেয়ে যান। তারপর পরিবারের সকলের সম্মতিতে অনেক ধুমধাম করে বিয়েও হয় ওদের। স্বপ্নের থেকেও সুন্দর আর অবিশ্বাস্য মনে হতে থাকে সবকিছু মাহিনের কাছে। এত সুখী কি কেউ হতে পারে? বার বার আনমনে ভাবতে থাকে মাহিন। হানিমুনে দার্জিলিং এ গিয়ে রাজীবের কাছে বলেই ফেলে কথাটা।
রাজীব, জানো আমার না মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে আমরা এতটা হ্যাপি, একদম রূপকথার গল্পের মতো, কোনো খুঁত নেই। আমরা অনেক লাকি না?
তাহলে আমার রাজকন্যা কি এখন তার রূপকথার রাজ্যে বিচরণ করবে, নাকি মর্তের এই অধম প্রেমিকের হাতে হাত রেখে ঘুরতে বের হবে?
ধ্যাত, সবসময় না ইয়ার কি ভালো লাগে না রাজীব? বলো না, তোমার কাছে অবাক লাগে না এই যে আমরা যা চেয়েছিলাম তাই পেয়েছি? কোনো কিছুতেই আমাদের জীবনে আজ পর্যন্ত কোনো বাধা আসেনি। এমনকি কখনো হয় বলো তো? আমার না কেমন যেন লাগে যখন ঘুমিয়ে থাকি, ঘুমের মাঝে দুঃস্বপ্নগুলোকে আমার বাস্তব মনে হয়, আর ঘুম ভেঙে গেলেই মনে হয় আমি স্বপ্ন দেখতে শুরু করেছি।
ভাগলিটা, তুমি কিন্তু ঠিকই বলেছ, আমরা সত্যিই অনেক সৌভাগ্যবান, আমাদের সব চাওয়াই পূর্ণ হয়েছে, কিন্তু এতটুকু তো আমরা ডিজার্ভ করি, তাই না? আমরা দুজন দুজনকে মন থেকে ভালোবেসেছি আর সারা জীবন একসাথে থাকতেও চেয়েছি। আমরা 100% অনেস্ট ছিলাম, কোনো বাধা আসলেও আমাদের কি আলাদা করতে পারত বলো? আমরা একজন আরেকজনের জীবনের ব্লেসিং, এমনটাই হওয়ার ছিল। তাই তুমি আমাদের হানিমুনে এসব উল্টোপাল্টা চিন্তা করা বাদ দাও তো শোনা, প্লিজ।
জানো আমার না কেন জানি ভয় ভয় লাগে, আমার দুঃস্বপ্নের মাঝে কে যেন আমাকে শুধু শাসায়, শুধু বলে আমি যা দেখছি যা শুনছি সব আমার কল্পনা, এসব কিছু সত্যি নয়।
সত্যি এসব কিছু সত্যি নয়, তুমি যা দেখছো যা শুনছো এসবই তোমার কল্পনা, সব তোমার কল্পনা, সব।
এসব তুমি কি বলছো রাজীব? আর তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি?
এই তো আমার রাজকন্যা এতক্ষণে লাইনে এসেছে, তাহলে স্বীকার করলে তো যে এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না।
ওহ রাজীব, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, এভাবে কেউ কথা বলে নাকি? তোমার না অ্যাক্টর হওয়া উচিত ছিল।
ওয়েলকাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড মাই প্রিন্সেস। তাহলে চলুন, দার্জিলিং আপনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর বেশিক্ষণ অপেক্ষা করলে কিন্তু মেঘ বালিকা তার অশ্রু বর্ষণ শুরু করে দেবে।
আচ্ছা বাবা, এবার তোমার কাব্য থামিয়ে চলো।
চলো।
দীর্ঘ দিনের জমে থাকা ধুলো মুছে নতুন করে ড্রয়িং রুমটা সাজাচ্ছি মাহিন। যেমন সাজানো ছিল মাহিন আর রাজীবের জীবনটা, ক্যাম্পাসের সুন্দর দিনগুলোর মতো করে ফুলগুলিকে ফুলদানিতে সাজিয়ে রাখল, আর দার্জিলিং থেকে আনা ধুলোয় থেকে যাওয়া শোপিসগুলো, কে বলবে এগুলো একসময় ওখানকার শ্বেতশুভ্র পাহাড়ের স্মৃতির স্নিগ্ধতায় ঘর পর্যন্ত বয়ে নিয়ে এসেছিল।
মায়ের কি হয়েছে?
কি হয়েছে ওর? ভাবির কি হয়েছে ভাইয়া?
চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো, এসব এসব তোমরা কি বলছো? তোমরা চুপ করো, একদম চুপ করো। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি আমার, তোমরা চুপ করো।
তুমি মরে গেছি, তুমি মরে গেছি, তুমি অধই মরে গেছি, মরে গেছি অধই, মরে গেছি, মরে গেছি।
আমার রথের কিছু হয়নি, কিচ্ছু হয়নি ওর। ওর বাবার সাথে ফিরে আসবে আমার কাছে, ওর মায়ের কাছে। ও আমার কাছে ফিরে আসবে, ও ফিরে আসবে আমার কাছে, আমার রথ।
অথৈর খুনের তদন্তে পুলিশ অফিসার মাহিনের বাবার বাড়িতে যান। মাহিনের বাবা এই দুঃসংবাদের আকস্মিকতায় বাক রুদ্ধ হয়ে পড়ে। এরকম কিছুর জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। বেশ কিছুক্ষণ সময় লাগে তার স্বাভাবিক হতে। কিন্তু মাহিনের বাবার কাছ থেকে পুলিশ পায় লোমহর্ষক কিছু তথ্য।
দেখো মাহিন, অথৈর যখন ঘুমায় তখন ওকে দেখতে একেবারে তোমার মতো লাগে, তাই না?
তাই নাকি? আমার ঘুমের মাঝে যখন এই দুঃস্বপ্নগুলো আসে তখন বুঝি আমাকেও দেখতে এরকম লাগে।
আবার ঘুরে ফিরে সেই দুঃস্বপ্ন। ওগুলো তোমার মনের ভুল সোনা। কেন তুমি বারবার ওগুলোর কথা মনে করো? এজন্যই তো স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে ওঠে। বাস্তবে ফিরে আসো মাহিন। দেখো, আমাদের বাস্তবতা তোমার স্বপ্ন থেকেও কত বেশি সুন্দর। এখানে তুমি আছো, আমি আছি, আমাদের অথই আছে। আমাদের অপ্রাপ্তির কোনো জায়গাই নেই। পরিপূর্ণ একটা ফ্যামিলি।
কিন্তু তুমি যে বললে অথৈকে ঘুমন্ত অবস্থায় আমার মতো লাগে, তাহলে নিশ্চয়ই আমার দুঃস্বপ্নগুলো ওর মধ্যে বেড়ে উঠতে শুরু করেছে। আমাদের মেয়ে, আমাদের এত কাঙ্ক্ষিত সন্তান আমার দুঃস্বপ্ন হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরা ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল।
কারা বলেছিল, কি বলেছিল, কাদের কথা বলছো তুমি?
ওরা সব শেষ করে দেবে, আমার সব কিছু শেষ করে দেবে।
মাহিন প্লিজ একটু স্বাভাবিক হও। এসব কথা তুমি আর বলো না, ভেবো না, এগুলো সত্যি নয়। তুমি আমাদের অথৈকে কিভাবে দুঃস্বপ্ন ভাবতে পারো? এত ফুটফুটে নিষ্পাপ মেয়ে আমাদের।
নিষ্পাপ? কিভাবে নিষ্পাপ হয় ও? ওই তো আমাদের শেষ করে দেবে। দেখো তুমি, আমি জানি ও মোটেও নিষ্পাপ নয়। ও তোমাকে আর আমাকে দুজনকে শেষ করে দেবে, মেরে ফেলবে আমাদেরকে। ওকে দূরে কোথাও ফেলে দিয়ে আসো, অনেক দূরে, মেরে ফেলো ওকে।
মাহিন চুপ করো, প্লিজ চুপ করো।
এসব এসব কি বলছি আমি, এসব কি বলছি? আই এম সরি রাজীব, আই এম সো সরি, আমাকে মাফ করে দাও। অথৈ মা, সোনা আমার, আমাকে মাফ করে দাও সোনা। আমার যে মাঝে মাঝে কি হয়, আমার খুব ক্লান্ত লাগছে রাজীব। আমি একটু ঘুমাতে চাই, ঘুমাতে চাই।
হ্যাঁ তুমি ঘুমাও, আমরা কিচ্ছু মনে করিনি। তুমি তুমি যাই করো না কেন আর যাই বলো না কেন, আমরা দুজন সবসময় তোমার পাশে থাকব। তোমার কোনো ক্ষতি হতে দেব না আমরা। তুমি ঘুমাও, ঘুমিয়ে যাও।
মাহিনের ঘুমের মাঝে এরা কারা কথা বলে, কি বলে ওরা মাহিনকে? কেনই বা এসব কথা বলে ওরা? ওরা কারা? কেন ওরা মাহিন আর রাজীবের সংসারে অস্বাভাবিকতার ছায়া হয়ে গ্রাস করতে যাচ্ছে সবকিছু? কেন কেন? মাহিন কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে কথাও বলতে চায় না। বাবা মা বন্ধু বান্ধব কাউকেও সহজভাবে নিতে পারছে না। চাকরিটাও ছেড়ে দিল, বাড়ি থেকে ওকে বের করা অসম্ভব হয়ে পড়েছে। যতক্ষণ জেগে থাকে এক মনে নিজের ঘরের এক কোনায় চুপটি করে বসে থাকে, যেন ওখান থেকে নড়লেই কেউ ওকে কঠিন কোনো শাস্তি দেবে। আবার মাঝে মাঝে এমন স্বাভাবিক আচরণ করে, মনে হয় যেন সব ঠিক হয়ে গেছে। যা হয়েছে তা আসলে রাজীবেরই দেখা কোনো দুঃস্বপ্ন। আর এদিকে রাজীব একাই সব দিক সামলাচ্ছে, অফিস, বাসা, অথৈয়ের দেখাশোনা। ইদানিং তো অথৈকে একা মাহিনের সাথে রাখতেও সাহস হয় না রাজীবের। মাহিন কখন যে কি করে বসে কিচ্ছু বলা যায় না, কিন্তু তারপরেও রাখতে হয়। সংসারটাকে টেকাতে তো হবে, কিন্তু রাজীব আর একা পেরে উঠছিল না। যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে মাহিনকে ডাক্তারের কাছে নিতেই হবে। রাজীব ঠিক করে, যখন মাহিন একটু স্বাভাবিক অবস্থায় থাকবে তখনই ওকে রাজি করাতে হবে।
মাহিন,
বলো।
আমার রাজকন্যাটা কি করে?
এই যে দেখো না, অথৈর খেলনাগুলো কেমন সারা ঘরময় ছড়িয়ে রেখেছে, একটু গুছিয়ে রাখি, নইলে নিজেই হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পাবে।
মাহিন, আমার পাশে এসে একটু বসবে প্লিজ?
কি ব্যাপার, আজ অথয়ের বাবা খুব রোমান্টিক মুডে আছে বলে মনে হচ্ছে?
অথয়ের বাবা তো সবসময় রোমান্স করতে চায়, কিন্তু অথয়ের মাই তো পাত্তা দেয় না।
তাই বুঝি?
হ্যাঁ তাই। এবার তুমি আমাকে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো?
রাজীব, এটা কোনো প্রশ্ন হলো? অফকোর্স ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি।
আর অথয়কে?
ও তো আমাদের জান, ওই তো আমাদের লাইফকে কমপ্লিট করেছে। ওকে ছাড়া তো আমরা ইনকমপ্লিট থেকে যেতাম, তাই না? অথই আছে মানেই আমরা আছি।
তুমি সত্যি এগুলো মন থেকে বলছো মাহিন? তুমি সত্যি কি আমাদেরকে এতটা ভালোবাসো?
তুমি এভাবে কেন বলছো? তোমার মনে কি আমার ফিলিংস নিয়ে কোনো সংশয় আছে?
তোমার ফিলিংস নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই মাহিন। আমি জানি আমাদের প্রতি তোমার সীমাহীন দুর্বলতা আছে, কিন্তু তুমি কি জানো মাঝে মাঝে তুমি বদলে যাও? এই মুহূর্তের মাহিনের সাথে সেই মাহিনের আমি কোনো মিল খুঁজে পাই না। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি?
হ্যাঁ আমি জানি, আমি মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত আচরণ করি তোমাদের সাথে। বুঝতে পারি না কেন ওরকম করি, আমারও ভালো লাগে না রাজি। আমার মনে হয় আমি মানসিকভাবে সুস্থ নই।
আমি চাই আমার রাজকন্যা আবার আগের মতো হয়ে যাক, একজন লাভিং ওয়াইফ, একজন কেয়ারিং মা। তুমি চাও না মাহিন?
হ্যাঁ চাই।
তুমি চাও না তোমার দুঃস্বপ্নগুলোকে একেবারে মুছে ফেলতে?
আমিও চাই।
তাহলে আমার একটা কথা রাখবে, আমাদের কথা ভেবে শুধু একটা কথা রাখবে আমার? আর কোনোদিন কিচ্ছু চাইবো না আমি তোমার কাছে। আমাকে একদম ভুল না বুঝে এই কথাটা তোমাকে রাখতেই হবে।
বলো না, আমি কথা দিলাম তোমায়, তোমার কথা রাখবো।
আমি বলি কি, অসুখ হলে তো ডাক্তারের কাছে যেতে হয়, তোমার যেহেতু অসুখ করেছে তাহলে চলো আমরা একজন খুব ভালো ডাক্তারের সাথে কথা বলে দেখি, দেখা যাক তোমার অসুখ ভালো করা যায় কিনা। যাবে তো মাহিন?
ঠিক আছে, আমি যাব।
This track was downloaded from fusionbd.com.
বন্ধুরা, চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2। আমি জানি ভয়ে কুকুরে আছেন সবাই, আমার নিজের অবস্থা ভয়ঙ্কর। আমি একটু আগে দৌড়ে বেরিয়ে গেছিলাম স্টুডিও থেকে ভয়ের চোটে। তো যাই হোক, আমরা যে কাহিনীতে আজকে যেটা দেখছি, যে শুরুতেই আমরা দেখছি একটি দম্পতি, যার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাহিন আর একজনের নাম রাজীব, তাদের একটি কন্যা সন্তান রয়েছে অথই। শুরুর থেকে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, যে মাহিনকে মনে হচ্ছে আসলে সে মানসিকভাবে অসুস্থ। তার হয়তো কোনো হ্যালুসিনেশন হয় বা তাকে কোনো মানসিক দুশ্চিন্তা বা মানসিক চিন্তা তাকে করে করে খাচ্ছে, তার অস্বাভাবিক আচার আচরণ। আমার মনে হয় আপনারা শুনেই বুঝতে পারছেন যে সে স্বাভাবিক নয়, তার চিন্তাধারা কোনো কিছুই অন্য সবার মতন, অন্য দশজনের মতন স্বাভাবিক নয়। তো ঠিক আছে, এর পরে কি ঘটবে, পরে কি ঘটতে যাচ্ছে, আমি শুরুতেই বলেছি আজকের কাহিনীটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটু মিস করলে কিন্তু বুঝতে পারবেন না। সো প্লিজ কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। এর পরে কি হয় এই পর্বে আমরা শুনবো, তারপর আবারও ফিরে এসে কথা বলছি, সঙ্গেই থাকবেন। আমাকে লিখে পাঠাবার ঠিকানা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা লিখতে পারেন 2221, যে কোনো মোবাইল থেকে আর ডিসারমিনের ফ্যান পেজও লিখতে পারেন, এবিসি রেডিওর ফ্যান পেজ তো আছে। পরের পর্বে চলে যাচ্ছি। ডাক্তারের কাছে মাহিনকে একবারই নিয়ে যেতে পেরেছিল রাজীব। ওই একবারই ডাক্তার সাহেব ধারণা করেন মাহিন আসলে স্কিজোফ্রেনিয়ার রোগী। সেই অনুযায়ী তিনি কিছু ওষুধ দেন মাহিনকে, আর রাজীবকে বলেন মাহিনের ইচ্ছার বিরুদ্ধে যেন কিছুই না করা হয়। নিয়মিত ওষুধ খেলে মাহিন ভালো হয়ে যাবে, কিন্তু নিয়মিত মাহিনকে চেক আপের জন্য নিয়ে আসতে হবে চেম্বারে। রাজীব এখনো বুঝতে পারে না সেদিন মাহিনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই ওর সবচেয়ে বড় ভুল কিনা।
তুই পাগল হয়ে গেছিস মাই, তুই পাগল হয়ে গেছিস, রাজীব তোকে মেরে ফেলবে, তোকেও বিষ খাইয়ে মেরে ফেলবে, মেরে ফেলবে।
প্রমাণ করতে চাও? আমি পাগল? আমার মাথা খারাপ?
আমি কেন তোমাকে পাগল প্রমাণ করব মাহিন?
ও, এখন আবার ভালো সাজা হচ্ছে। তুমি আমাকে পাগল ভাবো বলেই ওই পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে। আমি সব জানি, ওরা বলেছে আমাকে, আমি জানি।
মাহিন, তুমি নিশ্চয়ই ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ না। আজ সারাদিনে একবারও খেয়েছো ওষুধ? আর আজ সারাদিন কিছু খাওনি কেন? সব খাবার যেমন ছিল তেমনই পড়ে আছে। না খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা করেছো দেখেছো?
ওগুলো ওষুধ নাকি যে খাবো? তুমি তো ভেবেছিলে আমি কিচ্ছু টিটের পাবো না, তাই না? তুমি আমাকে বিষ কিনে এনে দিয়েছ। তুমি চাও ওই বিষগুলো আমি ওষুধ মনে করে খাই, খেয়ে মরে যাই। কিন্তু কিন্তু তুমি আমাকে মারতে পারবে না। ওরা আমাকে তোমার ষড়যন্ত্রের কথা সব বলে দিয়েছে। তুমি আমাকে মেরে ফেলতে চাও? মেরে ফেলবে তুমি আমাকে
মাহিন?
হ্যাঁ, আর আমি এটাও জানি তুমি খাবারেও বিষ মিশিয়ে রেখে যাও, তাই তোমার রান্না করা কোনো খাবারই আমি খাবো না। ওরা আমাকে খেতে নিষেধ করেছে।
এখন ওরা আমার থেকে তোমার কাছে বেশি আপন হয়ে গেল? তুমি ওদের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো?
বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করো না। তোমাকে আমি চিনে ফেলেছি, ওরা আমাকে চিনিয়ে দিয়েছে। আমাকে মেরে ফেললেই তো তোমার রাস্তা পরিষ্কার।
উফ, আমি আর পারছি না মাহিন। আমি তোমার আব্বাকে খবর দিই, উনি হয়তো পারবেন তোমাকে সামলাতে, আর তুমিও হয়তো ওনাকে বিশ্বাস করতে পারবে।
খবরদার, আব্বাকে যদি কিছু জানাও তাহলে কিন্তু আমি সুইসাইড করব। তুমি কাউকে কিচ্ছু জানাবে না। তুমি সবার কাছে বলে বেড়াবে আমি পাগল, আর সেটা আমি হতে দেব? বলো, তুমি কি বলবে? বলবে কাউকে?
বলবো না, কাউকে বলবো না।
তোমার মেয়ের কসম, আমি কিন্তু সত্যি সুইসাইড করব।
না 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 মাহিন, আমি আমি বলবো না, কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু না।
বেডরুমের বিছানার চাদরটা ময়লা কুটকুট করছে, পিলো কভারগুলোতে তেল চিটচিটে গন্ধ। রাজীব মাহিনের দাম্পত্য জীবনের সমস্ত কালিমা যেন এরাই বয়ে নিয়ে বেড়াচ্ছে। আলমারি থেকে একটা পরিষ্কার চাদর বের করে মাহিন, তারপর বিছানায় টান টান করে পেতে পিলো কভারগুলো বদলে দেয়। হঠাৎ এতদিন পর নতুন করে সব সাজাচ্ছে কেন মাহিন? সব নতুনের আড়ালে কি লুকোতে চাইছে ও?
তোকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে মাহিন,
তুই পালা,
এখান থেকে পালিয়ে যা।
ওরা সবাই মিলে রাজীবকে পুঁতে দিচ্ছে,
তোকে মেরে ফেলবে, মেরে ফেলবে, পালিয়ে যা, যা।
আমি বাড়িতে আর থাকবো না, এই শহরেও আমি আর থাকতে চাই না। আমাকে অন্য কোথাও নিয়ে চলো।
কেন মাহিন, এখানে তোমার কি সমস্যা হচ্ছে?
ওরা আমাকে এখান থেকে চলে যেতে বলেছে। দরজার বাইরে কারা আসে তোমার সাথে দেখা করতে? ওদের সাথে ষড়যন্ত্র করে তুমি আর তোমার মেয়ে আমাকে খুন করবে, তাই না?
কি বলছো এসব মাহিন?
খুব অবাক হচ্ছ না? ভাবছো কি করে আমি সব টের পেয়ে যাই? ওরা আমাকে সব বলে দেয়, সব।
মাহিন প্লিজ, আমি তোমাকে নিয়ে এসব ভাবতেও পারি না। তুমি বাসায় কাউকে অ্যালাউ করো না, তাই কেউ আসলে তার সাথে বাইরে থেকেই কথা বলি, আর তারা সবাই তোমারই আপনজন।
এত এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই, তোমাদের সকলের উদ্দেশ্য আমার কাছে একদম পরিষ্কার। তুমি এখান থেকে আমাকে অনেক দূরে অচেনা কোনো জায়গায় নিয়ে যাও, আর হ্যাঁ, ওখানকার ঠিকানা তুমি কাউকে দেবে না।
ঠিক আছে মাহিন, তুমি যা বলবে তাই হবে, আমাকে একটু সময় দাও।
মাহিন আর অথৈকে নিয়ে রাজীব ঢাকার বাসা, চাকরি ছেড়ে খুব নির্জন এক এলাকায় গিয়ে নতুন ভাবে তাদের জীবন সাজানোর চেষ্টা করে। এতে করে যদি মাহিনের মন থেকে রাজীব আর অথৈর প্রতি যে সন্দেহ তৈরি হয়েছে তা ধীরে ধীরে কমে যায়, আবার নতুন করে এক বুক স্বপ্ন নিয়ে রাজীব সম্পূর্ণ নতুন এক জায়গায় নতুন করে তাদের সংসার শুরু করে। পরিচিত এক বড় ভাইয়ের সাহায্যেই এই এলাকারই একটা এনজিওতে ছোটখাটো একটা চাকরিও পেয়ে যায়, আর অথরকে ভর্তি করে দেয় ওখানকারই একটা স্কুলে। রাজীবের অফিস থেকে বাসা খুব কাছে হওয়ায় মাঝে মাঝেই ও এসে মাহিনকে দেখে যেতে পারত। কিন্তু একদিন বাসায় ফিরে রাজীব যা দেখল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। এতদিন যে ভয়টা রাজীবের মনকে সবসময় অস্থির করে রাখত আজ সেটা ঘুটেই গেল। অথয়ের সারা মুখে সারা শরীরে লাল লাল দাগ, ঠোঁটের কোণে রক্ত জমে আছে, সবজি ভর্তি বাজারের ব্যাগটা পড়ে যায় রাজীবের হাত থেকে। কি অবস্থা করেছে মাহিনা আমার মেয়েটার, নিজের সন্তানের সাথে কেউ এমন করে? তারপরেও মেয়েটা কত করুণ হয়ে তার মাকেই ডেকে যাচ্ছে, নিজের শরীরের অকল্পনীয় ব্যথা ভুলে সে মায়ের দুশ্চিন্তায় বিভোর। মাহিন, কি হয়েছে মাহিনের?
তোর মেয়ে অথই তোকে মেরে ফেলবে মাহিন,
মেরে ফেলবে অথই তোকে, ওকে তুই মার, মেরে ফেল ওকে, মেরে ফেল।
দরজা খোলো মা, প্লিজ দরজা খোলো মা। বাবা দেখো না, আমার দরজা খুলছে না, আমি কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি কিন্তু কিছুতেই খুলছে না।
আচ্ছা দাঁড়াও বাবা, আমি দেখছি। মাহিন মাহিন মাহিন, দরজা খোলো মাহিন।
কে কে বাইরে?
মাহিন আমি রাজীব, তুমি ঠিক আছো তো? দরজাটা খোলো, কি হয়েছে তোমার?
কি হয়েছে কি হয়েছে সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো।
কি করেছো মা তুমি? মাকে ভয় দেখিয়েছিলে?
সত্যি বলছি বাবা, আমি কিচ্ছু করিনি, মাই তো।
চুপ, আবার মিথ্যে বলা হচ্ছে না? খবরদার খবরদার যদি মিথ্যে বলেছিস। জানো তোমার মেয়ে আমাকে সবজি কাটার ছুরি দিয়ে খুন করতে এসেছিল।
না বাবা, আমি কিচ্ছু করিনি।
আমি জানি সোনা তুমি কিচ্ছু করনি, কিন্তু এখন মাকে ঠান্ডা করতে হলে তোমাকে যে মাকে সরি বলতে হবে। মাহিন দেখো, অথই তোমাকে সরি বলবে, ওর ভুল স্বীকার করেছে, ওকে কি তুমি একটা সুযোগ দিবা না?
কই, ও তো আমাকে সরি বলেনি।
আমি সরি মা, আমি আর কখনো এরকম করবো না। তুমি এখন দরজা খোলো।
আমি তোমাকে আগেই বলেছিলাম রাজীব, ওকে মেরে ফেলো। যদি মেরে ফেলতে তাহলে ও আজকে আমাকে মারতে আসতো না। ওরা বলেছিল ওকে মেরে ফেলতে, তুমি ওকে মেরে ফেললে না।
তুমি বেরিয়ে আসো মাহিন, অথই তোমাকে মারবে না, আর মারবে না।
আরে রাজীব, বাজারগুলো এখানে ভেবে ফেলে রেখেছো কেন? তুমি যে কি করো না! আরে বাহ, পটলগুলো তো বেশ ফ্রেশ। আজ পটলের দোলমা করলে কেমন হয় বলতো?
তুমি রান্না করবে? তুমি
এমন ভাবে বলছো ও যেন আমি রান্না করতে পারি না।
কি দরকার মাহিন, রান্নাঘরে এত গরমে তোমার কষ্ট হবে, আমি বরং তোমাকে পটলের দোলমা রান্না করে খাওয়াচ্ছি।
কেন, আমি রান্না করলে কি সমস্যা? আমি রান্না করলে তোমার বিষ মেশাতে অসুবিধা হবে না?
না 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 মাহিন, তুমি তুমিই রান্না করো, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। তোমার রান্না করতে ইচ্ছে হয়েছে, তুমিই করো। আজ কতদিন পর তুমি আমাদেরকে কিছু রান্না করে খাওয়াবে, আমরা খাবো, যাও তুমি রান্না করো।
সেদিন রাতে কারোর আর পেট ভরল না। মাহিন পটলের দোলমা নামক যে অখাদ্যটা রান্না করেছিল সেটাও সামনে রাজীব আর অথই খুব তৃপ্তি করে খেল। খেল মানে খাওয়ার ভান করল। মাহিন কিছু না খেয়ে নিজের ঘরে চলে গেল। মেয়েটাকে দেখে রাজীবের খুব মায়া হয়। মায়ের আদর কি জিনিস সেটাই অভাগী মেয়েটা কোনোদিনই উপলব্ধি করতে পারল না। কি নির্মমভাবে পিটিয়েছে মাহিন অথইকে! খাওয়ার অভিনয় শেষ করে রাজীব অথইকে বুকে টেনে নেয়, ক্ষত স্থানগুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। সুখের অথই সাগরে ভেসে বেড়ানোর কথা ছিল যার, তাকে বিনা দোষে কি দুর্ভোগিনা পোহাতে হচ্ছে। দোষ
দোষটা আসলে কার? মাহিনে? না, ও তো কোনো দোষ করেনি, ও তো শুধুমাত্র একটা মানসিক পরিস্থিতির শিকার। তবে কি রাজীব নিজেই? কিন্তু ও যেভাবে সামলিয়েছে মাহিনকে, কিন্তু অন্য কোনো স্বামী কি তার স্ত্রীর জন্য এমন করে? তবে কোন পাপের ফল ভুগতে হচ্ছে এই গোটা পরিবারটাকে?
অথই খুব কষ্ট হচ্ছে মা।
না বাবা।
লুকাচ্ছিস কেন অথই? আমি তো বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে।
তুমি অত লুকাও বাবা, তোমারও কষ্ট হয়, মা তোমাকেও মারে, তোমারও ব্যথা লাগে, কিন্তু তুমিও লুকাও। আচ্ছা বাবা, মায়ের কি কষ্ট হয় না? আমাদের কষ্ট দিলে মায়ের একটু কষ্ট হয় না?
হয় বাবা, অনেক কষ্ট হয়। তোর মায়ের মনের ভেতর তো আরো অনেক অনেক বেশি কষ্ট। দেখ তোর শরীরে যেরকম ক্ষতচিহ্ন তৈরি হয়েছে, তোর মায়ের মনের ভেতরটা এর থেকেও বেশি ক্ষতবিক্ষত হয়ে গেছে রে অথই।
বাবা, তুমিও আমাকে কষ্ট দেবে না তো বাবা?
মাহিন নিজের আলমারিটা খুলে, কেন জানি রাজীব এই আলমারিতে মাহিনকে হাত দিতে দিত না, কোনো না কোনো ভাবে এই আলমারির চাবিটা লুকিয়ে রাখত। না জানি কি ধন সম্পদ লুকিয়ে রেখেছে সেখানে। সে আলমারিটা আজ এত বছর পর খুলল মাহিন। ওর এজাবৎকালের যত শাড়ি সব গুছিয়ে রেখে দিয়েছে রাজীব। মাহিনকে শাড়িতে দেখতে খুব ভালো লাগত রাজীবের। বিয়ের গয়নাগুলো সব ভেতর দিককার ড্রয়ারটাতে রাখা হয়েছে। অথই বিয়েতে এই গয়নাগুলোই মেয়েকে পরাবে বলে ঠিক করেছিল দুজনে মিলে।
হ্যাঁ, তোমার মেয়ে বসে আছে সব গয়না পরার জন্য।
আরে কেন পরবে না শুনি, কত দোকান ঘুরে কত দিন সময় নষ্ট করে তুমি আর মা এই ডিজাইনগুলো পছন্দ করেছিলে। আর এর মধ্যে কিছু সেট তো তোমার আর আমাদের ফ্যামিলির ঐতিহ্য, পরবে না বললেই হলো।
আজকালকার বাচ্চাদের কথা কিচ্ছু বলা যায় না, যা না কুচু ওইসব পুরনো দিনের সেন্টিমেন্ট, ওইসব বুঝবে না।
ঠিকই বুঝবে, কারণ ও আমাদের মেয়ে, ও নিশ্চয়ই আমাদের সেন্টিমেন্ট বুঝবে এবং সেটাকেই আপন করে নেবে। আর তাছাড়া আমরা ওকে নতুন গয়না দেব না নাকি? নতুন করে ও যা বানাতে চাইবে তাই বানিয়ে দেব।
ও এত গয়না কোথায় কোথায় পরবে বলতো? আমি তো পরে কোনো ফুল কিনারা করতে পারছিলাম না, তার সাথে আরো নতুন গয়না।
আচ্ছা মাহিন, তুমি আর একদিন সেই বউয়ের সাজ সাজবে শুধু আমার জন্য? খুব ইচ্ছে করে তোমাকে ওই বউয়ের রূপে দেখতে। আমার জন্য আর একদিন বউয়ের সাজ সাজবে মাহিন?
কিন্তু কোথায় রাজীব? রাজীব কি আর মাহিনের কাছে ফিরবে না?
ফিরে এসো রাজীব, আমাকে একা রেখে যেও না। আমি আজ আবার তোমার বউয়ের সাজে সাজব। আমি তোমার কথা রাখবো রাজীব, তুমি শুধু একবার ফিরে এসো, তুমি একবার ফিরে এসো রাজীব।
পুলিশ হন্যে হয়ে খুঁজছে রাজীবকে। মাহিনের বাবার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যা ঘটেছে বা ঘটতে চলেছে তা ভয়ঙ্কর নির্মম, কিন্তু সঠিক কি ঘটে গেছে তা যেমন সকলের কাছে ধোঁয়াশায় ঢাকা, তেমনি যা ঘটতে চলেছে তা কেউ কল্পনাও করতে পারবে না। হিসেব মিলছে না, কিছুতেই হিসেব মিলছে না, কিছু একটা মিস হয়ে যাচ্ছে, কিছু একটা ধরতে গিয়েও ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ইনভেস্টিগেশনে কোনো ভাগ থেকে যাচ্ছে কি, নাকি এমন কোনো ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে যা যে কোনো মানুষেরই ধরা ছোঁয়ার বাইরে? রাজীবের একটি নতুন দুশ্চিন্তা কারণ দেখা দিয়েছে, আর সেটা হলো অথই। সেদিন মাহিনকে মারার পর থেকে এটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। এমনিতেও ছোটবেলা থেকেই খুব শান্ত, তবুও মাত্র 6 বছরের একটা বাচ্চা
এত চুপচাপ হয়ে যাবে কেন? রাজীব ভাবছিল, হয়তো ছোটবেলা থেকে স্ট্রাগল করে বেড়ে ওঠা মেয়েটা হয়তো একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এত ব্রিলিয়ান্ট বাচ্চা ছিল অথই, ঢাকার অত ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে সে প্রতিটা সাবজেক্টে হাইয়েস্ট মার্কস পেত, অথচ এই গ্রাম্য স্কুলে সাধারণ বাচ্চাদের সাথেও পেরে উঠছে না। ও পড়ার বই নিয়ে বসে থাকে কিন্তু কিছুই পড়তে পারছে না। এছাড়া ছবি আঁকা, গল্পের বই পড়া, খেলাধুলা, কোনো কিছুতেই যেন আর কোনো আগ্রহ নেই ওর। আর সবচেয়ে বড় কথা, ওর কোনো বন্ধু নেই যার সাথে ও মন খুলে ওর নিজের কথাগুলো বলতে পারবে। রাজীবের সাথেও কিছু বলে না, হয়তো ভাবে বাবার অশান্তি বাড়িয়ে কি না। আর মায়ের কাছে কিছু বলা তো দূরে থাক, কাছে যাওয়ারই উপায় নেই। সব সময় চুপটি করে কোথাও বসে কিছু ভাবছে, খায় না দায় না, ওইটুকু মেয়ের চোখের কোণে কালি পড়ে গেছে। এত সাধের মেয়ে, ওকেও হারিয়ে ফেলবে না তো রাজীব? না, কিছু একটা করতেই হবে। এভাবে আর কতদিন, আর কত সহ্য করতে হবে, আর কত বঞ্চিত হবে ওরা একে অন্যের থেকে। এক দৌড়ে ছাদে উঠে যায় রাজীব, তারপর চিৎকার করে বলে,
আমি আর পারছি না, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও, আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও, মুক্ত করে দাও।
পুরি পাটি করে গোছানো বিছানার উপর চুপটি করে বসে আছে মাহি। পরনে ওদের বিয়ের লাল বেনারসি, শুকটু নিষ্প্রাণ মুখটা নববধূর মন মাতানো হাসিতে ছেয়ে আছে যেন। সে আভায় যেন কালি পড়া চোখের মলিনতা ঢাকা পড়ে গেছে। কার আশার অপেক্ষায় প্রদীপ জ্বালিয়ে বসে আছে মাহি, যে প্রদীপের আলোর বিচ্ছুরণ ফুটে বের হচ্ছে মাহিনের সারা শরীর থেকে। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে ওঠে মাহি, দ্রুত ঘোমটা টেনে বসে। আলতো করে ঘোমটা সরিয়ে রাজুক দৃষ্টিতে উঁকি দিয়ে দেখে, ও এসেছে। হ্যাঁ, ও এসে গেছে, এসে গেছে।
হ্যাঁ, মিলে গেছে, সব হিসেব মিলে গেছে। খুব ভুল করে ফেলেছি আমি, ওদের ঘরগুলো কেন যে একবার চেক করলাম না, কিছু না কিছু গুলো তো পেতামই। রাজীব কোনোভাবেই মাহিনকে একলা ছাড়বে না, রাজীব মাহিনকে একলা ফেলে কোথাও যাবে না, যেতেই পারে না। ড্রাইভার, গাড়ি বের কর, কুইক, বড্ড দেরি হয়ে গেছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে, নইলে।
বন্ধুরা, অদ্ভুত এক গল্প শুনছি আমরা। আমরা শুনছি এক স্কিজোফ্রেনিয়া আক্রান্ত এক রোগীর কাহিনী আজকে, এবং অনেক বন্ধু লিখেছেন তারা ভীষণ ভয় পাচ্ছে এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছে কি হবে, কি যেন হবে। এবং আমরা দেখছি মাহিন স্কিজোফ্রেনিয়া সম্পর্কে অনেকেই জানেন, এবং আমরা দেখছি যে মাহিন শুনতে পায়, সারাক্ষণ তার কানের পাশে কারা যেন বলে, এবং সে আতঙ্কে থাকে এবং সে বিশ্বাস করে তাকে হয়তো বিষ খাওয়ানো হবে, তাকে মেরে ফেলা হচ্ছে। তারপরে আরো 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 কিছুক্ষণ গল্পটা শুনবো, কিন্তু তার আগে ছোট্ট বিরতি নেব, অর্থাৎ রাত একটার একটা বিরতি আছে, তারপরে ফিরে এসে বাকি অংশটা শুনবো। সোজা সরাসরি শুনতে চলে যাবো বাকি অংশ, তারপর ফিরে এসে কথা বলছি গল্পের একেবারে শেষে। মাঝখানে আর বিরক্ত করছি না, আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 সঙ্গেই থাকবেন। একগুচ্ছা গোলাপ হাতে রাজীব ধীর পায়ে মাহিনের কাছে এগিয়ে আসে। লাজুক দৃষ্টিতে মাহিন রাজীবের দিকে তাকিয়ে দেখে, সাদা পাঞ্জাবিতে একরাশ পবিত্রতা নিয়ে রাজীব মাহিনের দিকে এগিয়ে আসে। অপূরণীয় ফুর্তিতে মাহিনের চোখ ঝাপসা হয়ে ওঠে, সবকিছু কেমন যেন অস্পষ্ট লাগছে।
রাজীবকে ও যেন ঠিকভাবে দেখতে পারছে না।
এত দেরি করলে কেন?
তোমার জন্য ফুল আনতে গিয়ে দেরি করে ফেললাম, সরি সোনা।
তাহলে ফুলগুলো দাও।
উফ, সরি সরি, এই নাও।
আমাকে কেমন লাগছে রাজীব?
আমার রাজকন্যাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে, স্নিগ্ধ কোমল। তোমার কেমন লাগছে আবার নতুন করে বসে যে?
খুব ভালো। তোমার একটা স্বাদ তো অন্তত আমি পূরণ করতে পেরেছি। কিন্তু রাজীব, আমার আমার কাছে সবকিছু কেমন, আমি কেমন সবকিছু ঝাপসা দেখছি, কেন?
ও কিছু না, ঠিক হয়ে যাবে।
তাই না? আচ্ছা, অথই কোথায়? ওকে কোথায় রেখে এসেছ? ওকে নিয়ে আসলে না কেন?
অথই তো আসবে না মাহিন।
মানে কেন আসবে না ও?
কারণ তুমি আর আমি এখন ওর কাছে যাব।
ওর কাছে যাব? কিন্তু ও কোথায়?
যেতে যেতেই টের পাবে।
রাজীব, তোমার পাঞ্জাবিতে এগুলো কিসের দাগ?
ও কিচ্ছু না, আমরা যেখানে যাব অথইকে যেখানে রেখে এসেছি সেই পথের কাদামাটির দাগ।
কিন্তু কিন্তু এগুলো তো লাল।
হ্যাঁ, তোমার সেই স্বপ্নের জগতের পথ যে এমনই রক্তিম।
আমার স্বপ্নের জগৎ?
হ্যাঁ মাহিন, তুমি যা চাইতে আমি তাই করেছি। অথইকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি।
তার মানে ওই পুলিশ অফিসার যা বলছিলেন তাই ঠিক? অথই আর
নেই। তোমার অথই আর নেই।
কি কি বললে? কিভাবে? কি হয়েছে ওর?
আমি তোমার কথা রেখেছি, আমি ওকে মেরে ফেলেছি মাহিন।
কি অথই? আমাদের অথইকে তুমি? না, এ তুমি কি করলে?
আমি শুধুই তোমার কথা রেখেছি মাহিন, একটু শান্তির জন্য। আমি তোমার সব কথাই রেখেছি আর সব কথাই রাখব, যাতে তুমি শান্তি পাও, স্বস্তি পাও, আর আমাদেরকেও একটু শান্তি দাও।
এ তুমি কি করলে রাজীব? কি করলে? কেন করলে?
হ্যাঁ, আমি অথইকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে মেরে ফেলেছি, তোমার ওই সবজি কাটার ছুরি দিয়ে, যে ছুরি দিয়ে ও তোমাকে মারতে এসেছিল, যে হাত দিয়ে ও তোমাকে মারতে এসেছিল। প্রথমে সেই ছোট্ট কোমল হাত দুটোকে ছিন্ন ভিন্ন করে দেই। ও চিৎকার করে ওঠে,
অথই।
তারপর আমি ওর চিৎকার বন্ধ করে দেই। যদি তোমার ঘুম ভেঙে যায় সেই ভয়ে, সবজি কাটার ওই ভোঁতা ছুরিটা দিয়ে আমি ওর গলা কেটে দেই। আমাদের অথ, আমাদের ছোট্ট অথ, এতটাই ছোট যে ওর নরম তুলতুলে গলাটা কাটতে আমার একটুও কষ্ট হয়। অথের মুখটা চেপে ধরে গলায় ছুরিটা বসিয়ে দিতেই ফিনকি দিয়ে এক গাদা রক্ত আমার পাঞ্জাবিতে লেগে গেল।
আর বলো না রাজীব, প্লিজ।
আমার রান্না করা বিষ মেশানো খাবারগুলো তো তুমি খাওনি, অথই খেয়েছিল, সব ছিল ওর পেটের মধ্যে। ওর চিৎকার বন্ধ হয়ে যাওয়ার পর আমি ওর পেটটাও চিরে ফেলি। আমাদের অথই এতই নরম, জানো মাহিন, ওই ভোঁতা ছুরির একটা পচেই ওর নাড়ি ভুঁড়িগুলো সব বেরিয়ে আসে। কিন্তু জানো মাহিন, ওই নাড়ি ভুঁড়িগুলোর মধ্যে আমি কোথাও বিষ মেশানো খাবার খুঁজে পাইনি।
তুমি নিশ্চয়ই আমার সাথে আমার নাটক করছো, তাই না? আমি জানি তুমি খুব ভালো অভিনেতা, কিন্তু তাই বলে নিজের মেয়েকে নিয়ে? ছি ছি রাজীব, ছি।
আমি নাটক করছি না, আমি নাটক করছি না, আমি শুধু তোমার ইচ্ছা পূরণ করছি। আমি তো বলেছি মাহিন, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। এখন এখন তোমার আরো একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।
আবার কি করবে তুমি? কি করবে? আবার কি করবে তুমি?
আমি নিজেকেও শেষ করে দেব, তাহলেই তো তোমার আর কোনো ভয় থাকে না, তাই না মাহিন?
না না রাজীব, তুমি আর কিচ্ছু করবে না, আমার আর কোনো কথা রাখতে হবে না তোমাকে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না।
এই তো বুঝতে পেরেছ, আমিও যে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, তোমাকে যে আমার সাথে যেতে হবে।
আমরা কি এখানেই থেকে যেতে পারি না রাজীব?
না মাহিন, এই জগতে আমাদের আর সুখ নেই। এখান থেকে আমাদের মুক্তির উপায় একটাই, সেই গন্তব্যে অথই আমাদের জন্য অপেক্ষা করছে। ও যে আমাদেরকে ছেড়ে থাকতে পারবে না।
হ্যাঁ ঠিক বলেছ, অথই একা থাকতে ভীষণ ভয় পায়। চলো রাজীব, আমরা অথয়ের কাছে যাই।
চলো
রাজীব, তুমি ঠিকঠাক রাস্তা চিনতে পারবে তো?
পারবো মাহিন, তোমার দুঃস্বপ্নেরা আমাকেও সেই রাস্তা দেখিয়ে দিয়েছে।
রাজীব পাঞ্জাবের পকেট থেকে ভোঁতা ছড়িটা বের করে, বাসর রাতে নববধূর ঘোমটা তোলার মতো খসে পড়তে থাকে রাজীব আর মাহিনের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ। একুন মৃত্যুযজ্ঞে মেতে উঠেছে দুজন। মাহিনের পাতা সাদা চাদরটার রং পাল্টে লাল হয়ে উঠছে, খানি কাকে সাজানো ঘর মাহিনের হাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, আর মুখে কুলুপ এঁটে নবীন সদস্য রাজীব সে ধ্বংসযজ্ঞে সামিল হয়েছে। রক্তের শেষ বিন্দু পর্যন্ত চলতে থাকে মৃত্যুর মাতম। পুলিশ আসতে আসতে রাজীব আর মাহিন তাদের গন্তব্যে পৌঁছে যায় তাদের অথৈর কাছে, তাদের আকাঙ্ক্ষিত সুখের নীড়ে। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকে এই কাহিনী লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিৎসারী, এবং তিনি এই নাট্যাংশ পরিচালনা করেছেন। এবং অসাধারণ যে সাউন্ড শুনতে পেয়েছেন এবং সেই সাউন্ড এডিট করেছেন সাউন্ড এডিটর আমাদের খালিদ, প্রতিবারের মতন। যার অভিনয় করেছেন তাদের নাম বলে দিচ্ছি। অভিনয় করেছেন শেগুফতা আবিৎসারী মাহিনের চরিত্রে, এবং সেতু অভিনয় করেছেন রাজীবের চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন সিফাত, কুমকুম, রিমা, খালিদ ও কাফি। অসংখ্য ধন্যবাদ কুয়াশা টিমকে, এবং বিশেষ করে খালিদ এবং শেগুফতা আবিৎসারীকে। এত চমৎকার একটি কাহিনী এবং এত চমৎকার ভাবে উপস্থাপন করবার যত টেকনিক্যাল ব্যাপার ছিল, খালিদকে বলতে চাচ্ছি যে আমাকে এত চমৎকার ভাবে কি বলবো, আমি শুরুতে সবসময় আগে বলেছি যে কুয়াশা ছিল আমার একটা ড্রিম প্রজেক্ট, যেহেতু আমার এই ভয় বা রহস্যের প্রতি ছোটবেলা থেকে একটা দুর্বলতা রয়ে গেছিল। এবং এবিসি রেডিও কর্তৃপক্ষকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমাকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। অনেক বন্ধু প্রশ্ন করেছেন যে স্কিজোফ্রেনিয়া কি। স্কিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ, এবং মানুষের মন আসলে খুবই বিচিত্র, এবং তার বিচিত্র মানুষের বিভিন্ন রকমের মনের সমস্যা। এবং স্কিজোফ্রেনিয়া এমন একটি গুরুতর মানসিক ব্যাধি যাকে কিনা মনের ক্যান্সারও বলা যেতে পারে। আর এই অসুখে যাদের আছে বা এই অসুখে যারা আক্রান্ত হয় তাদের ব্যক্তিগত জীবনের তাদের মনোজগৎটা একেবারে ভেঙে তছনছ হয়ে যায়, একেবারে মানে আমি আরো এক্সপ্লেন করছি, অন্যরকম হয়ে যায়। তার ফলে হয় কি, তার আশেপাশে যারা থাকে, তার পরিবারের অন্যান্য সদস্যরা, তার সঙ্গে তাদের, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও জীবন একেবারে শেষ হয়ে যায়, তাদের মধ্যে কোনো শান্তি থাকে না। স্কিজোফ্রেনিয়া রোগীদের একটা অদ্ভুত জিনিস আছে, তাদের হ্যালুসিনেশন হয়, এবং হ্যালুসিনেশন হয় তারা দেখতে পায়, শুনতে পায় যে তাদেরকে কেউ কিছু বলছে, বা একদম এমন হয় যে তারা দেখে, এবং যা দেখে তারা বা যা শোনে তারা সেটাকেই বিশ্বাস করে, এবং তাদের ধারণা সেটাই সত্যি হতে যাচ্ছে এবং সেটাই সত্যি। এবং তারা যখন সন্দেহ করে, এমন সন্দেহ করে, যেরকম আমরা দেখছিলাম মাহিন সবসময় সন্দেহ করতো যে তার স্বামী তাকে বিষ মেশানো খাবার খাওয়াতে চায়, তাকে মেরে ফেলতে চায়, এবং সে বদ্ধপরিকর এবং সে বিশ্বাস করে যে তার সত্যি তার স্বামী তাকে মারতে চাইছে। আরো কিছু কিছু জিনিস আছে, যেরকম আমার এক আত্মীয় খুব কাছে, তার স্কিজোফ্রেনিয়া আছে, আমি দেখেছি বা শুনে তার সম্পর্কে, এরা খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়, এরা খাওয়া দাওয়া করতে চায় না, এমনও আছে দিনের পর দিন তারা খেতে চায় না, একটা ঘরের কোণে বসে থাকে, অন্ধকার ঘরে বসে থাকে। এবং এই সিমটমগুলো কিন্তু খুব ছোটবেলা থেকেই দেখা যায়, এটা সহজে কারোর সঙ্গে মিশতে পারে না, ঘরের এক কোণে বসে থাকে, যখন দেখা যায় যে অন্য বাচ্চারা খেলছে তখন দেখা যায় সে সবার থেকে আলাদা। অপর্ণা সেনের একটা ছবি আছে 15th Park Avenue, এই ছবিটা যারা দেখেননি তারা দেখে নেবেন, সেখানে একজন স্কিজোফ্রেনিয়ার রোগীর কথাই পুরো ছবিটাতে আছে, তাকে নিয়ে এই ঘটনাটা। তো যেটা বলতে চাইছি বা যেটা এই কাহিনীতে বলা হয়েছে সেটা হচ্ছে, রাজীব একটা পর্যায়ে তার স্ত্রী যখন মাহিনে যখন স্কিজোফ্রেনিয়া মাহিন আক্রান্ত ছিল, এবং সে যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তার নিজের কন্যা সন্তানকেও সে বিশ্বাস করছে না, সারাক্ষণ রাজীবের কানের সামনে ঘ্যান ঘ্যান করছে, রাজীবকে বলছে সে মেরে ফেলতে চাইছে, এবং তার 6 বছরের মেয়েকেও সে সন্দেহ করছে, তাকে খুন করতে চাইছে। বলতে বলতে একটা সময় রাজীব, মানে আমরা দেখি যে রাজীবও এক সময় মানসিক রোগী হয়ে যায়, হয়তো সে ডাক্তার দেখায়নি বা তারটা জানা যায়নি যে আসলে তার মানসিক রোগ হয়েছিল কিনা, কিন্তু শেষ পর্যায়ে আমরা গিয়ে কি দেখি যে রাজীব আসলে মানসিক রোগী হয়ে গেছিল, এবং যার ফলে সে তার স্ত্রীর কথাই রেখেছিল, মানে সে এক পর্যায়ে পাগল হয়ে যায় এবং সে তার নিজেকে বিভৎসভাবে সে তার কন্যা সন্তানকে খুন করে। খুন করার পর সে নিজেই বেছে নেয় যে তারা কেউই পৃথিবীতে থাকবে না, অর্থাৎ সে তার স্ত্রীকে এবং তার নিজের জীবনকে শেষ করে দেয়। এই ছিল আজকে আমাদের কুয়াশার মূল কাহিনী এবং স্কিজোফ্রেনিয়া খুব ছোট্ট করে আমি বললাম। তো এটা নিয়ে আর অন্য কথা বলতে চাইছি না এখন, কাহিনীটা শুনে আমার নিজের মনটা খুব খারাপ হয়েছে, আর আজকে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম আজকের কুয়াশার এই কাহিনীতে, আমি ভয়ঙ্কর ভয় পেয়েছিলাম। সেটা হচ্ছে মাঝখানে যখন ওর হ্যালুসিনেশন হতো বা যখন শুনতে পেত কানে যে ওকে বলছে যে তোমাকে মেরে ফেলবে তোমার মেয়ে, সেই খালেদকে ধন্যবাদ দিতে চাইছি কিন্তু আমাকে প্রচন্ড ভয় দেখিয়েছে, সাউন্ড এফেক্ট দিয়ে এমন কথা এমন ভাবে বলেছে, এবং আমি উল্টো দিকে তাকিয়ে দেখলাম, উল্টো দিকে যে স্টুডিওটা আছে সেখানে অন্ধকার, অন্য সময় বাতি জ্বালানো থাকে, আজকে কি কারণে কেউ বাতি জ্বালিয়ে রেখেছে আমাকে ভয় দেখাবার জন্য কিনা আমি জানি না, আমি এমন ভয় পেয়েছি যে আমি সবকিছু ফেলে টেলে একেবারে দৌড়ে বাইরে চলে গেছি। আরো কয়েকবার হয়েছে কিন্তু আজকে ভয় পেয়েছি খুব বেশি। তো অনেক বন্ধু লিখে ফেলেছেন আমাকে, আমি একে একে এসএমএস গুলো পড়ছি। স্বর্ণা লিখেছে মুন্সিগঞ্জ থেকে, কুয়াশা শুনে খুব ভালো লাগলো আপু, অদ্ভুত সুন্দর গল্পটা, আসলে খুব অদ্ভুত সুন্দর গল্প, আমি খুবই ইমপ্রেসড আজকের গল্প শুনে এবং আমার অসম্ভব ভালো লেগেছে। নেপাল লিখেছে আমার খুব ভয় লাগছে, গল্পটা খুব ইন্টারেস্টিং লাগছে, তুমি আগেও এই ধরনের রোগের গল্প শুনিয়েছ, ওই গল্পটাও খুব ভালো লেগেছে, এই গল্পটাও খুব আচ্ছা। আর আদিপ্তা তুমি জানতে চেয়েছিলে স্কিজোফ্রেনিয়া কি, আমার মনে হয় খুব ছোট করে কিছুটা হলেও তোমাকে বোঝাতে পেরেছি, বাকিটা তুমি ইচ্ছে করলে ইন্টারনেট দেখে বা বই পড়ে, অনেক স্কিজোফ্রেনিয়া নিয়ে অনেক পত্রপত্রিকা অনেক লেখা ওঠে, আর সবচেয়ে ভালো একটা যেটা বললাম আমি, তোমার ভালোও লাগবে আর অনেক কিছু বুঝতেও পারবে, সেটা হচ্ছে 15th Park Avenue ছবিটা যদি তুমি দেখো। মিনহাজউদ্দিন আনিস লিখেছেন আপনি আসসালামু আলাইকুম, অনেকদিন পর এসএমএস করলাম, অনেক ধন্যবাদ আপনাকে সে কারণে। আকাশ লিখেছে মুগদা পাড়া থেকে, মাহিনের জন্য রাজীব কি লিখেছ এটা, ও অথই কি মেরে ফেলেছে, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, এবং একটা সময় সে নিতে পারিনি মানসিক যন্ত্রণাটা সে নিতে পারিনি। নোভা লিখেছে আপু মাহিনের চরিত্রে কে অভিনয় করেছে, মাহিনের চরিত্রে অভিনয় করেছে যেই স্ক্রিপ্টটি লিখেছেন নাট্যরূপ দিয়েছেন, মূল কাহিনীটি যান এবং স্ক্রিপ্টটিও লিখেছেন আশা গুপ্তা বিচ্ছারি, এবং আমাদের যে নাট্যাংশটা বা অভিনয়াংশ সেটা পরিচালনা করেছেন। আই লাভ কুয়াশা, আমার ফ্রেন্ড সোহেল কুয়াশা শুনছে, ওকে হাই বলে দো, হাই সোহেল। মোহাম্মদ সজীব লিখেছেন যাত্রাবাড়ি থেকে, শামিন আপু অসম কাহিনী, আমার মনে হয় এমন কিছু আমাদের উপহার দেবে। আমি চেষ্টা করবো, কিন্তু তোমাদের কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস আছে, যখন একদম কিছু লিখি গিয়ে তখন বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, আমার কিন্তু ভূতের গল্প কোথায়। অ্যাকচুয়ালি কুয়াশা তো শুধু ভূতের গল্প না, কুয়াশাতে আমরা রহস্যের গল্প দেখাতে চাই। আমার মনে একটা খুব চমৎকার রহস্য ছিল, ভয় ছিল, সবই ছিল আজকের কাহিনীতে। তো একটু ধৈর্য ধরে শুনলে আর একটু মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু কিন্তু শেখারও আছে, অনেক কিছু শেখার আছে। আজকে যে কাহিনীটা হলো, আমরা হয়তো আমাদের পরিবারের অনেকে হয়তো আছেন, অনেক পরিবারে আছেন, পরিবার বলতে তো শুধু নিজেদের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সেটা মিলে হয় না, পরিবারের বাইরে যৌথ পরিবার শাখা প্রশাখা ছড়িয়ে অনেক বড় পরিবারই আসলে আমাদের। খেয়াল করলে আমরা দেখব মানসিক স্থিতি বা মানসিক অবস্থান বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের থাকে। হয়তো স্কিজোফ্রেনিয়া অনেকেরই আছে বাড়িতে, আমরা হয়তো বুঝতে পারি না, আমরা পাগল বলি, আমরা হয়তো অনেক কিছু বলি, বা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি এই ধরনের একটা মানুষ, আমরা হয়তো কখনো জানতাম না যে তার স্কিজোফ্রেনিয়া আছে, ডাক্তারের কাছে হয়তো নিয়ে যাওয়া হয়নি। এই সমস্ত গল্প বলার মাধ্যমে বা গল্প শোনাবার মাধ্যমে আমরা অনেক সময় চেষ্টা করি একটা কোনো মেসেজ দিতে, স্পেশালি কুয়াশায় কিন্তু আমরা অনেক এই ধরনের গল্প সম্প্রচার করেছি আগেও। উদ্দেশ্য আসলে ভালোই, ভয় দেখানোর যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু না। যাই হোক, হাসান লিখেছে হ্যাপি, হাসান ও হ্যাপি লিখেছে, আচ্ছা দুজন গাজীপুর থেকে লিখেছে, ভয় পাচ্ছি না কিন্তু রহস্যের রহস্যের জালে বারবার জড়িয়ে যাচ্ছি। আচ্ছা, শান্ত লিখেছে আপু কুয়াশায় হাতে লিখে স্ক্রিপ্ট পাঠাতে হলে মিনিমাম কত পেজ লিখতে হবে? 30 পাতা হলে 70-80, আরো বেশি 100 পাতা আমি টাইপ করতে পারি না, অনেক বড় লিখতে হবে। কারণ হাতের লেখা মনে করো যদি তুমি 16 ফন্টে টাইপ করি বা কম্পোজ করতে যাই, তাহলে দেখা যাবে এক পাতা হয়তো 4-5 লাইনে হয়ে গেছে, তাহলে বুঝে দেখো। আজকের কুয়াশার মূল উদ্দেশ্য আমার মনে হয় রাজীবকে নিয়ে, মাই লাভ এবিসি রেডিও, আই লাভ কুয়াশা, তবে খুব ভয় করছে, কায়ুম লিখেছে। আচ্ছা কায়ুম, তুমি তো অতটা গুছিয়ে লিখতে পারো না, ভয় কি গুলিয়ে ফেলে নাকি সব কথা? এনিওয়েজ ধন্যবাদ তোমাকে। রাফসান লিখেছে উত্তরা থেকে, আই লাভ ইউ কুয়াশা অ্যান্ড সুষমা। আরেকজন লিখেছে রাজীব তার মেয়েকে খুন করেছে। আর তসিফ লিখেছে একা একা শুনছি খুব ভয় লাগছে। রিফাত তানজিন লিখেছে আপু অনেক ভয় লাগছে, কি হবে কিছু বুঝতে পারছি না, উই লাভ কুয়াশা অ্যান্ড ইউ, থ্যাংক ইউ। এগুলো আগে এসছে, আমি তখন পড়বার সময় পাইনি, কোন সুযোগই ছিল না গল্পের মাঝখানে ঢুকবার, এখন পড়ে দিচ্ছি। উষা লিখেছে ফার্ম গেট থেকে আপি হার্ট ফেল করব। না, হার্ট ফেল করা আমার আজকে সেরকমই একটা অবস্থা হয়েছিল, তা আমি যখন এখন পর্যন্ত বেঁচে আছি তোমারও কিছু হয়নি আশা করছি। শৈবাল লিখেছে কোথা থেকে, চিতায় বসে, ও বাবা চিতায় বসে শুনছি অনেক কষ্টের মাঝে, আহারে স্বজন হারানোর কষ্টের মতো আর কিছু হয় না। যাই হোক, তুমি কার চিতায় পাশে বসে আছো জানি না, তবে ভালো থাকো আর মন খারাপ করো না। জামরুল লিখেছে ফ্রম গাজীপুর থেকে, হাউ আর ইউ, গল্পটা আসলে খুব ভয়ঙ্কর, সত্যি বলছি এখন বাসা থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব না, এত রাতে তোমার বের হওয়ারই বা দরকার কি। শাওন লিখেছে অসম লাগছে গল্পটা আর ভয় লাগছে আপু, বেশ ভয় লাগছে। ফকরুল লিখেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং থেকে। নিপা লিখেছে আপি মাহিন শুধু তার মেয়েকে মারেনি, তার হাজবেন্ডকেও মেরে ফেলেছে। এটা একদম সঠিক কথা, সেটা হচ্ছে মাহিন হয়তো নিজে হাতে খুন করেনি, কিন্তু মাহিনের যে অসুখটা ছিল, মাহিন যে মানসিক রোগী ছিল, সে এমন পরিবারের তার স্বামীকে এমন মানসিক যন্ত্রণা দিয়েছে, তার এই অসুখটা এমন ভাবে তার স্বামীকে এমন পর্যায়ে নিয়ে গেছিল যে তার স্বামী বাধ্য হয়েছে তার কন্যাকে খুন করতে। এবং সেই ক্ষেত্রে বলা যায় মাহিন তার স্বামী তার কন্যাকে হারিয়েছে তার এই অসুখের কারণে, এবং এক পর্যায়ে তার নিজেরও জীবন দিতে হয়েছে, যেটা আমরা শেষে দেখলাম। হাই আপু, আমি গৌতম ফ্রম বসুন্ধরা, আমি HSC এক্সামিন দিচ্ছি, আমার জন্য প্রে করো, আমি সাথে আছি, কুয়াশা ইজ বেস্ট, থ্যাংক ইউ। আলমগীর লিখেছে মিরপুর 14 থেকে, আই লাভ কুয়াশা শারমিন আপু, তোমাদের কুয়াশার টিমকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। মোহাম্মদ সজীব লিখেছে যাত্রাবাড়ি থেকে, আপু আমি অনেক ভয় পেয়েছি কিন্তু আমার শরীরের পশম কি পশম দাঁড়িয়ে যায়নি কিন্তু আমার পা কাঁপছে। হাবিব ভাই লিখেছে রাতে আমার কি মানাতে গিয়ে ভূত দেখে ভয় আজ আচ্ছা আমি বুঝতে পারিনি ভাই, আবার লিখলে ভালো হয়। রুবেল চিটাগং আগ্রাবাদ থেকে লিখেছে, কুয়াশার জন্য আমার ভালোবাসা চির অমর বাবা। আর এটাকে নাসিম বগুড়া থেকে লিখেছে, ভাই আমার এক ফ্রেন্ড লিখেছে, ভাইয়া আমি তো ভাইয়া নই ভাই, আমার উপর রাগ করে আমার সাথে কথা বলছেন। আচ্ছা এটা তো মানবিমানের কি বলবো, কাউন্সিলিং করবার বা সেরকম কোন অনুষ্ঠান না, এটা হচ্ছে রহস্য বা ভয়ের একটা আয়োজন। তো সেই ক্ষেত্রে আমার যে আপনি কুয়াশা শুনছেন লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তো এই প্রোগ্রাম রিলেটেড কিছু লিখলে আমার জন্য খুব ভালো হয়, অবান্তর বা অপ্রাসঙ্গিক কিছু লিখলে আমার মনে হয় সেই SMS টা আমার বোধহয় এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। রুবেল খান লিখেছেন, রুবেল খান জয় লিখেছেন কক্সবাজার থেকে, আপু ভয়ে আমার শরীর থেকে বড় বড় ঘাম বের হচ্ছে, অনেক বেশি ভয় পাচ্ছি। আজিজ লিখেছে ক্লাস সেভেন এ পড়ে, সে ক্লাস সেভেন থেকে সরি লাইক করছি, এখন ইন্টার ফাইনাল ইয়ারে, তবুও বলতে পারিনি। আচ্ছা এটা বলতে প্রেম ভালোবাসার কিছু, সেই একই কথা। আমি যে কুয়াশা লাইক করছি সেভেন থেকে, তারপর যে অতদিন তো আমি কুয়াশা তো মাত্র এক বছর হলো। সৈকত লিখেছে, ওই শারমিন আপু তোমার রাতে কি করো, ভয় পেয়ে আমাকে সব লিখেছে, তোমার আর কাজ নিয়ে আমাদেরকে ভয় দেখো। আচ্ছা ইয়াসিন লিখেছে সাবার থেকে, আজকের কুয়াশাটা খুব ভালো লেগেছে, মাহিনের মাহিনের চরিত্রে অভিনয় করেছে, কে মাহিনের চরিত্রে অভিনয় করেছে শাগুফতা আবেদ শাড়ি। অর্ণব চিটাগং থেকে লিখেছে, আপু এটা কি রিয়েল স্টোরি প্লিজ বলুন। না এটা রিয়েল স্টোরি না, তবে স্কিজোফ্রেনিয়া রোগের রোগী প্রচুর আছে, এই রোগটা খুব মানসিক রোগের মধ্যে খুব কমন একটি অসুখ, তো সুতরাং এরকম হয়তো বা অনেক চরিত্র আমাদের আশেপাশে আছে, আমরা জানি না, এরকম ঘটনা অনেকই আছে, সত্যি ঘটনা না হলেও সত্যের ছায়ার মধ্যে আছে। আর শারমিন আপু কেমন আছেন, আমরা তোমার নতুন ফ্রেন্ড শাহিদা, আমি রূপামণি অ্যান্ড মেঘলা। রুবেল চিটাগং আগ্রাবাদ থেকে লিখেছেন, আই লাভ কুয়াশা, একা একা শুনছি, ভয়ে ভয়ে থাকি, এই বুঝি আসলো ভূত, কি ভয়, আলম মিরপুর সাত থেকে লিখে পাঠিয়েছে, না ভূত আসবে না। আমি মাহি, গল্পটা খুব ভালো লেগেছে। আব্দুল মাবুদ কোর্ট বাজার থেকে লিখেছেন, আপু আমার খুব ভয় করছে। আচ্ছা সীমা লিখেছে, আপু এরকম ঘটনা সোনির ক্রাইম পেট্রোলে শুনেছিলাম, এটা বোধহয় ঠিক নেই, তুমি লিখেছো অনেক আগে, আমি ঠিক তোমার সঙ্গে একমত নেই। তবে স্কিজোফ্রেনিয়া নিয়ে অনেক কাহিনী অনেক সময় আমরা টিভিতে অনেক সিনেমায় অনেক সিরিয়ালে অনেক কিছুতে দেখতে পাই, সেই ক্ষেত্রে অসুখটার হয়তো একটা মিল আছে, কিন্তু চরিত্র বা কাহিনীতে কোনো মিল, আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখে থাকি, আমার অন্তত চোখে পড়েনি। আমি জানি না তুমি কোন এপিসোডের কথা বলছো। আর রিমঝিম লিখেছে নারায়ণগঞ্জ থেকে, প্লিজ আপু তুমি মামুন ও সুমনকে বলে দাও আমি ওদের ফ্রেন্ড হতে চাই। আপু কুয়াশা আমার খুব ভালো লাগে, আমার ওয়াইফ কুয়াশা শোনে না বাট ওর সব গল্প জানে। শোনে না তাহলে গল্প কি করে জানে। আচ্ছা একটু আগে অবশ্য একজন লিখেছেন যে অনেকদিন আগে সেবা প্রকাশনী থেকে কুয়াশা নামে একটি সিরিজ বের হতো, হ্যাঁ কাজী আনোয়ার হোসেনের লেখা, খুবই জনপ্রিয় ছিল কুয়াশা নামে চরিত্র, সেটার সঙ্গে এই কুয়াশার কোন মিল নেই। এখানে কুয়াশা বলতে রহস্য বোঝানো হচ্ছে, এই কারণে কুয়াশা হচ্ছে ফগ বা মিস্ট, রহস্যের কথা সে বোঝাবার জন্য আমরা কুয়াশা অনুষ্ঠানের নাম, এই অনুষ্ঠানটির নাম কুয়াশা রেখেছি। মুমুনিসা লিখেছে ফ্যান্টাবুলাস্টিক স্টোরি, থ্যাংক ইউ মুমুনিসা। আর আপু হাবিব ভাই আজ প্রথম শুনে ভয়ে রুম থেকে বাহির হতে পারছি না, আলম মিরপুর সাত থেকে, তা আজকে এখনো রাত রাতে বের হবার দরকার কি রুম থেকে। পারভেজ চিটাগং থেকে লিখেছে, হাই আপু তুমি কেমন আছো, আমি নিউ ফ্রেন্ড, আই লাভ কুয়াশা, ভয় লাগছে। নূর নবী লিখেছেন আশুলিয়া থেকে, ফ্যান্টাসি কিংডম থেকে লিখেছেন, শারমিন আপু আমি একজন ABC নিয়মিত শ্রোতা, SMS করা হয়নি, প্লিজ আমার SMS টা পড়বেন। মইনুল লিখেছেন সিরাজগঞ্জ থেকে, বেলকুচি থেকে লিখেছেন, সেখান থেকে শুনছেন তিনি, শারমিন আপু আমাকে আমার খুব ভয় লাগছে। আর আই লাভ কুয়াশাটা কে লিখেছে, সুমন লিখেছে মিরপুর 10 থেকে, আমি ABC নিয়মিত শ্রোতা, এই প্রথম SMS করলাম, প্লিজ পড়বেন, তার কারণ আজ খুব ভয় লাগছে কুয়াশা, বাকিটা আসেনি, আপনার নামটাও কিন্তু আসেনি। কুয়াশা আমার খুব ভালো লাগে, আমার বাসা রাজশাহীতে, তাই আমি এপিসোডগুলো ডাউনলোড করে শুনতে হয়। আমার ওয়াইফ শোনে না, কিন্তু ও সব ঘটনা আপনি তখন লিখেছেন, তখন একভাবে লিখেছেন, এখন আরেকভাবে লিখেছেন। আচ্ছা, ওমর ফারুক লিখেছেন, আপু তুমি আমার SMS পড়ো না কেন, এই তো পড়ে দিলাম। আর হাই শারমিন আপু, আমি নয়ন চিটগং থেকে, তুমি কেমন আছো, নিশ্চয়ই এই পর্বটা খুব সুন্দর হবে। কিন্তু শুরুর দিকে এসেছেন, আমি এখন যেটা পাঠিয়েছেন সেখান থেকে পড়ে শোনাচ্ছিলাম। আলবি লিখেছেন, এটা ইন্ডিয়ান ক্রাইম পেট্রোলের গল্প, একদমই নয়। ওমর ফারুক লিখেছেন, আপু তুমি আমার SMS পড়ো না কেন, আবারও লিখেছেন। আপনি জয় লিখেছেন চিটগং থেকে, আমি আর আমার মা একসাথে কুয়াশা শুনছি, আমার তেমন ভয় লাগছে না কারণ আমি তার আমি প্রতি সপ্তাহে শুনতাম, আমার মা ভয় পাচ্ছে। আচ্ছা, রিপন লিখেছে, নো লাইফ উইদাউট লাভ, আচ্ছা নো অ্যান্সার উইদাউট কোয়েশ্চেন, আচ্ছা আমি আর পড়ব না এটা আমার মনে হয়। আপু আমি সবুজ জামগড়া থেকে, আপনি একটু বাবু ভাইকে বলেন সে যেন মনে কোনো কষ্ট না নেয়, এটা কি ফাজলামি হচ্ছে নাকি। আচ্ছা, বান্দরবন থেকে নাকি লালটো, সেটা কি নাম আপু আপনাদের, কিটা ফেসবুকের মাধ্যমে কি পেয়েছেন আমি বুঝতে পারছি না আপনার কথা। গাইবান্ধা থেকে লিখেছেন আমানুল হক বাপ্পি, লিখেছে ভয়ে বুক কাঁপছে আর একটা কথা, আমার আমার আমরা দেবর ভাবি একসাথে পরীক্ষা দিচ্ছি, দোয়া করবেন। আচ্ছা, আপনার খুব ভালো রেজাল্ট হবে, দোয়া করছি, অল দ্য বেস্ট। সোহেল রানা লিখেছে দাউদকান্দি কুমিল্লা থেকে, আপু তোমাকে অনেক ভালো লাগে, তোমাদের কুয়াশা অনেক অনেক ভালো লাগে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ আপু। তুহিন লিখেছেন রামপুরা থেকে, আপু আগের SMS টা পড়নি তাই কুয়াশা শুনবো না, বাট লোভ সামলাতে পারছি না, শুনেই চলেছি, প্লিজ SMS টা পড়ো, আই লাভ ABC, থ্যাংক ইউ। আর দেখি শেষ SMS আরো কি এসছে, SMS এখন আসতেই থাকবে। ইকবাল আকাশ লিখেছেন আপু স্টোরি, আমি কিছুই বুঝতে পারলাম না, আপনি একসঙ্গে সমস্ত লেটারগুলো একসঙ্গে লিখেছেন, এটা পড়তে গেলে আমার সারা রাত লেগে যাবে। সুজল লিখেছেন ডামপাড়া চিটগং থেকে, জাস্ট অসম স্টোরি, আই লাইক ইট, থ্যাংক ইউ। আর কুয়াশা টিমকে থ্যাংক ইউ জানিয়েছেন কিন্তু নাম পাঠানি। কক্সবাজার থেকে লিখেছেন শামিন আপু তোমাকে থ্যাংকস SMS পড়লে পড়ার জন্য, রূপা। মাহিন লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, আপু কেমন আছো, আমি বেশি ভয় পাইনি কিন্তু গল্পটা বেশি মিস্টেরিয়াস, আপু SMS টা পড়ো। মাসুম লিখেছে অনেক অনেক ভালো হয়েছে আজকের কুয়াশাটা, থ্যাংকস আপু। নোভা লিখেছেন আপু কেমন আছো, তোমার প্রেমরোগ শুনি, আমার অনেক ফ্রেন্ডস শুনে যেমন মিথিলা অ্যান্ড সোহেল খুব ভয় লাগছে, আচ্ছা অনেক ধন্যবাদ। আচ্ছা, একজন একটা গান শুনতে চেয়েছেন। শ্যামিন আপু আর কত SMS পেলে আমার SMS টা পড়বেন প্লিজ বলেন, নাম তো পাঠাননি সুতরাং SMS পড়লে বা লাভ কি। চামেলিবাগ থেকে মুন্না লিখেছে আমি নটরডেম কলেজে পড়ি, বন্ধুদের বলেছি কুয়াশা শুনতে, অনেক ধন্যবাদ। সুমাইয়া লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপনি ভয় আমাকে খেয়ে ফেলছে। আর মমতা হিনা গুলশান থেকে লিখেছে আপু অনেক ভালো লাগলো, কুয়াশা মে লিভ লং, অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। আজকে এই পর্যন্তই থাক, আগামী সপ্তাহে আবারও নতুন গল্প নিয়ে আসবো কুয়াতে, নতুন কোন কাহিনী কুয়াশাতে, নতুন রহস্য বা ভয়ের কোন কাহিনী। সেই পর্যন্ত ABC-র সঙ্গেই থাকবেন, আমার সঙ্গে আবারও কথা হচ্ছে এর মধ্যে প্রেম রোগে এবং হাওয়া বদলে। আর এছাড়া ABC-র অন্যান্য যে নিয়মিত আয়োজন আছে সব আয়োজনের সঙ্গেই থাকবেন আর কি, ভয় পাবেন না, ভয়কে জয় করতে হয় আর তারপরে জয় করে আবার পরের সপ্তাহে কুয়াশা শুনবার জন্য তৈরি হতে। ঠিক আছে, শুভরাত্রি।
আমি রাজীব।
একদম চুপ করো। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি আমার। তোমরা চুপ করো।
এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী। আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে। This track was downloaded from FusionBD.com.